حلال رزق دام آئے اوہے اللہ مہان پیو نبی رسیلہ دلام ہے رحمان
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پیسنائی بیرہ ایبا مدنی سینلے دوش و سرطہ پاشن امرا انشان شروطے ہی امدن نورانی نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایرو پر دروش شریف پاٹ کری الصلاة والسلام علیک یا رسول اللہ وعلا آلیکا و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلا آلیکا و اصحابک یا نور اللہ লিখিত দরুশরি পাঠ করা সম্পর্কিত এর ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম, যে রিসালাটা আপনারা মাকতাবুল মদিনাতেও সংগ্রহ করতে পারেন এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই যে ফজিলত সম্পর্কিত রিসালাটা আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে www.dawatislami.net এর বুকস লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ একটা রিসালা। এই রিসালার মধ্যে রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তি নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত নিকটে থাকবে। কত গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিস শরীফ। অর্থাৎ আমি আপনি আজকে আমাদের নিঃশ্বাস রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত হায়াত দিয়েছে। এই হায়াত, এই ন্যাক হায়াত যেন আমরা ন্যাক আমাদের হায়াতটা ন্যাকভাবে অতিবাহিত করতে পারি এবং আমি আপনি আমাদের এই দুনিয়াবি কাজকর্মের পাশাপাশি আমাদের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ওঠা বসা চলাফেরার ক্ষেত্রে যত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব, কাল ওই কিয়ামতের কঠিন দিনে যেই দিনে আমাদের তামার জমিন হবে এবং আমাদের মাথার উপর থাকবে সূর্য, বিভিন্ন মানুষ বিভিন্ন কষ্টের মধ্যে থাকবে, আর ওই সময় যদি আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সৌভাগ্য হয়, তাহলে ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান। তো আসুন আমরা নিয়ত করি আজকের এই অনুষ্ঠান দেখার বদলে যে আমরা প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবো। এই নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য এবং কাল কিয়ামতের কঠিন দিন আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আসুন মহব্বতের সাথে আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় পেশনাই বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান সরাসরি শ্রমজীবীদের জীবন নিয়ে আপনাদের সামনে আরো একবার হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষদেরকে নিয়ে আলোচনা করে থাকি। আসলে আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা মানুষ থেকে তার পরিশ্রম করতেই হয় এবং প্রত্যেকটা মানুষ তার এই যে দুনিয়াবী ক্ষেত্রে প্রয়োজনটা মেটানোর জন্য কেউ না কেউ বিভিন্ন শ্রমের মধ্যে লিপ্ত রয়েছেন। আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই চেষ্টা রয়েছে যে এই যে যারা হালাল উপার্জন করে যাচ্ছে, তার বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পরিশ্রম করে যাচ্ছে, এই যে পরিশ্রম মানুষ ইসলামী ভাইগুলা তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা এবং আমাদের মধ্যেও যেন আমাদের শ্রম করার পরিশ্রম করার উৎসাহ সৃষ্টি হয় এবং যারা পরিশ্রম করে যাচ্ছে তাদের এই পরিশ্রম যেন শরীয়ত সম্মত হয়, এই এই ধরনের আমরা বিভিন্ন মাদানী ফুল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বলার চেষ্টা করে থাকি। তো সে সুবাদ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে ফেরিওয়ালাদের পরিশ্রম, যারা আমাদের ফেরিওয়ালা ইসলামী ভাই রয়েছে তাদের পরিশ্রম সম্পর্কিত। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এই ফেরিওয়ালা ইসলামী ভাইদের বিষয়ে পর্যায়ক্রমে বিভিন্ন মাদানী ফুল আমরা আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলাম থেকে শ্রবণ করবো। আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী ফারুক ভাই রয়েছেন, মুবারকবাদ ফারুক ভাই। ইনশাআল্লাহ আমাদের ফারুক ভাই থেকে আমরা বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করবো। তো আসুন, এই যে আজকে আমরা যে বিষয় নিয়েছি ফেরিওয়ালাদের পরিশ্রম, এই যে ফেরিওয়ালাদের পরিশ্রম, এই ফেরিওয়ালার হয়তো আমরা অনেকে জানি কিন্তু এটার সত্যিকার তো ডেফিনেশনটা কি হতে পারে, কাদেরকে আমরা ফেরিওয়ালা বলা যেতে পারে, সে সম্পর্কে আমরা প্রথমে আমাদের এই ফারুক ভাই থেকে অল্প কিছুক্ষণ সংক্ষিপ্ত মাদানিকুল ইনশাল্লাহ আমরা শ্রবণ করে নিই। জি ফারুক ভাই, আজকে আপনাকে মোবারকবাদ আবারও জানাই, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে তো বিভিন্ন প্রত্যেক রবিবার আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করি, এক এক সমাজের মানুষদেরকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটা হচ্ছে আমাদের যারা ফেরিওয়ালা ইসলামী রয়েছে তাদের পরিশ্রম সম্পর্কিত। আসলে ফেরিওয়াল আমরা কাদেরকে বলতে পারি, এ ব্যাপারে আপনি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ মাদ্রিজের বাংলার যারা মসজিদ রয়েছেন, যারা মাদ্রিজের বাংলার এই প্রোগ্রামকে সেট করে তাদেরকে আমি মোবারকবাদ দিচ্ছি যে এই অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান, এটা অনেক সুন্দর, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। আজকে যে টপিক নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ফেরিওয়ালাদের পরিশ্রম। আসলে আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করেছেন, রিজিকের জিম্মাদারিও নিয়েছেন, কিন্তু এই রিজিক অন্বেষণ করার দায়িত্ব কার? পরিশ্রম করে এটার দায়িত্ব হচ্ছে বান্দার। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফী কাবাদ, অর্থাৎ আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি তার শ্রমের উপর। লাকাদ খলাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি তার শ্রমের উপর। অর্থাৎ আল্লাহ তাআলা রিজিক দান করবেন, তা যে যত পরিশ্রম করবে সেই তত রিজিক অন্বেষণ করতে পারবে। তো আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আমি ইনসানকে সৃষ্টি করেছি তার শ্রমের উপর, সে যত বেশি শ্রম দিবে সে তত আউটপুট পেতে থাকবে। তো ফেরিওয়ালা যারা,
আল্লাহ তাআলা যে বিষয়টা বললেন যে যত বেশি
পরিশ্রম করবে সে তত বেশি লাভবান দুনিয়াতে উপকৃত হবে।
কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে দুনিয়াতে টাকা অবস্থান যে যত বেশি পরিশ্রম করবো তত বেশি কি
আউটপুট। কেউ যদি অলস হয়ে বসে থাকে তাহলে সে কি কামিয়াবি অর্জন করতে পারবে? ওই যে মানুষ যারা কামিয়াবি হয়েছে তাদের যদি আমরা দেখি, তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখি, দেখা যায় সে পরিশ্রম করেছে, সে পরিশ্রমই ছিল বিদায় সে আজকে এতটুকুতে এসেছে। তো এক এক মানুষ এক এক ক্ষেত্রে নিয়োজিত রয়েছে, তো তার মধ্যে একটা হচ্ছে ফেরিওয়ালা কাকে বলে? আগেকার দিনে আসলে ফেরিওয়ালা খুব কমই ছিল, এখন দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে। তো ফেরিওয়ালার ডেফিনেশন কি? ফেরিওয়ালা হচ্ছে যারা খাঁচাতে করে বিভিন্ন জিনিস নিয়ে ডোর টু ডোর যায়, ঘরে ঘরে যারা যায় তাদেরকে ফেরিওয়ালা বলে,
বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে
আচ্ছা তারা মানে ফেরিওয়ালা তারা এই কাজে কেন ব্যস্ত? কারণ তাদের তো মোটা অঙ্কের টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে দোকান নেওয়ার, মার্কেটে বসা, তাদের সামর্থ্য না থাকার কারণে তারা ফেরিতে করে যেখানে কোনো জায়গার ভাড়া দিতে হচ্ছে না, মাসিক বাৎসরিক জায়গার ভাড়া নেই, তার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাদের যদি সামর্থ্য থাকতো তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তারা কি করতো, মানে তাদের মাল বিক্রি করতো, কেউ মাছ বিক্রি করতেছে, কেউ তরকারি, কেউ কাপড়, এভাবে অনেক ধরনের ফেরিওয়ালা রয়েছেন।
মানে এক কথা বলতে গেলে বোঝা যায় যে যারা ফেরিওয়ালা তো রয়েছে যারা বিভিন্ন ফেরি করে গিয়ে কি মানুষ করে করে কি যে কোনো ধরনের মালামাল,
যে কোনো ধরনের মালামাল,
সেটা খাবার হতে পারে অথবা কোনো কিছু পণ্য হতে পারে,
কোনো কিছু যখন কাঁচাতে করে সে নিয়ে যাবে, দূর দূর ঘরে ঘরে নিয়ে যাবে, তখন তাকে আমরা বলবো ফেরিওয়ালা।
আচ্ছা, আর মানুষ যেটা বললেন যে যাদের হয়তো বা এটা সামর্থ্য নেই যে কোনো একটা অ্যাডভান্স নিয়ে দোকান দিবে, অথবা এই যে দোকানের এই ব্যবসাটা না করে যারা ডোর টু ডোর গিয়ে এদের পরিশ্রমটা করে দেখে তাদেরকে আমরা ফেরিওয়ালা বলা যেত।
কারণ দেখা যায় মনে করেন তরকারি, দেখুন একটা তো বাজার আছে, মার্কেট আছে না, যেখানে তরকারি বিক্রি করা হয়, আবার যারা মার্কেটের মধ্যে তরকারি বিক্রি করে তাদের একটা টাকা দিতে হয় মাসিক, জায়গার ভাড়া রয়েছে। কিন্তু ওই একই তরকারি একই ধরনের শাকসবজি বলেন সে ফেরিতে করে বিক্রি করতেছে একই দামে, বা দামের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কিন্তু তাকে তো জায়গার ভাড়া দিতে হচ্ছে না, সেই জায়গার ভাড়া দেওয়া হচ্ছে, তার মধ্যে সামর্থ্য নাই, এই কারণে সেই তরকারি হোক মাছ হোক এভাবে বিভিন্ন জিনিস নিয়ে সে ফেরি করে করে
বিক্রি করে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টা নিয়েছি ফেরিওয়ালা যে পরিশ্রম, এই যে ফেরিওয়ালা ডেফিনেশন সম্পর্কে, এটা বর্ণনা সম্পর্কে, এটা কি ফেরিওয়ালা কাদেরকে বলা হয়, আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আমাদের মোবাইলে দাওয়াত ইসলাম থেকে শ্রবণ করলাম। তো যে ফেরিওয়ালাদের পরিশ্রম আসলে এটা খুব, যারা এই লেভেলের মধ্যে এই স্তরের মধ্যে পরিশ্রম করে থাকে তাদের পরিশ্রম অনেক বেশি হয়ে থাকে। সাধারণত আমরা যদি দেখি এদের পরিশ্রমের মাত্রাটা অনেক হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা এই যে ফেরিওয়ালাদের তাদের একটা মতামত আমরাও চেষ্টা করে থাকি প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে তাদের যে মতামত গুলো রয়েছে একটি প্যাকেজ আকারে, একটি মাদানী গুলদস্তা আকারে, যেটা আমাদের দাওয়াত ইসলামের পরিভাষা, এই মাদানী গুলদস্তা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি। যেটা আমাদের প্যাকেজ রয়েছে মাদানী গুলদস্তা, ওইদিকে যাবো ইনশাআল্লাহ, যে আমাদেরকে মাদানী গুলদস্তা দেখিয়ে দিন।
হালাল রিজিক দাওমায়।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম।
আপনি কি করেন?
আমি প্লাস্টিকের ব্যবসা করি।
আপনার পরিবারে কয়জন আছে, সদস্য কয়জন?
ছয়জন।
মাশাআল্লাহ, আপনি তো দেখতেছি ফেরিওয়ালা, তো এই ব্যবসায় আপনি কয় বছর ধরে?
5 বছর।
এই ব্যবসা দিয়ে মানে আপনার দৈনিক ইনকাম মানে কত?
হয় 400-500 টাকা।
তো যে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে অনেকজন মানুষ রয়েছে, তো এই 500-600 টাকা দিয়ে কি ফ্যামিলি চলে?
মোটামুটি কোন রকম চলে।
মাশাআল্লাহ, অনেক পরিশ্রমী ভাই, তিনি যে পরিশ্রম করছেন সে সম্পর্কে আমরা দেখতেও পেলাম, এবং আমাদের ইসলামী ভাই তিনি আমাদেরকে একটা মতামত দিলেন যে আমাদের হয়তো এক ইসলামী প্রশ্ন করছেন যে তারা কিভাবে তাদের পরিবার চালায়, তাদের পরিশ্রম সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আসলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনেক কষ্টের পরিশ্রম আমাদের এই ফেরিওয়ালা ভাইরা তারা করে থাকে। প্রখর রোদের মধ্যে আপনার ঘরে ঘরে দুয়ারে যাওয়া, একটা যে এলাকার মধ্যে গিয়ে গিয়ে তারা যে এইগুলো বিক্রি করে থাকে, আসলে যে পরিশ্রমটা করে থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন ফারুক ভাই?
আসলে আমরা যদি সাধারণ ভাবে একটু চিন্তা করি যে পরিশ্রমের অনেক গুরুত্ব রয়েছে, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি লাভবান হবে।
আমরা যদি একটা কথা বলেন যে যত বেশি, আসলে কিন্তু এই যে বেশির ক্ষেত্রে দেখলে আমরা এই যে ফেরিওয়ালা ভাইদেরকেও দেখতে পাই, কারণ তারা যে আমি বললাম না, এই যে তাদের গ্রীষ্মকাল বলেন, বর্ষাকাল বলেন, শীতকাল বলেন, প্রত্যেকটা কালে কি তারা এই যে
কত কষ্ট করতে হবে।
আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নিজের পায়ে হেঁটে হেঁটে
পায়ে হেঁটে
তারা কি এই যে পরিশ্রমটা করে থাকে।
হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা পরিশ্রমী ব্যক্তিকে ভালোবাসে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অলস যারা রয়েছে, অলস হয়ে বসে থাকে, কোনো কাজকর্ম করে না, অন্যের উপর কি নির্ভরশীল, নিজে সে স্বাবলম্বী হতে চায় না, নিজের অর্থাৎ আত্মবিশ্বাস যেটাকে বলে, সেলফ কনফিডেন্স, যেটা নিজের উপর ভর করে তার জীবন যাপন করা, এটা আল্লাহ পছন্দ করেন।
অন্যের উপর ভর করে
চলা, নিজে অলস হয়ে কোনো কাজ না করে জীবন অতিবাহিত করা, কেউ হয়তো বাবার কাজের উপর, কেউ ভাইয়ে, এভাবে আরো অনেক উদাহরণ রয়েছে।
আসলে এই যে একটা জিনিস তাদের মনের মধ্যে হয়তো ভাই, যে তারা চাইলে হয়তো বা বিভিন্ন কাজকর্ম না করে বেকারও থাকতে পারতো, বিভিন্ন তাদের মনের মতো করে আরামে এসে করতে পারতো। একটা উদাহরণস্বরূপ বললাম আর কি, হয়তো বা সে করতে পারতো এই পথ হালাল পন্থাটা না নিয়ে, এভাবে পরিশ্রম করে ফজিলত করার এই পন্থাটা না নিয়ে বিভিন্ন হারাম পন্থায় গিয়ে তারা বিভিন্ন আয় রোজগারও করতে পারতো। কারণ আপনি দেখবেন হারাম পন্থা যখন মানুষ চলে যায় না, হারাম পন্থা ইনকাম কিন্তু সহজ হয়ে থাকে, এবং হারাম পন্থা ইনকামের মাত্রাও কিন্তু অনেক বেশি,
অনেক বেশি।
এই যে হারাম পন্থা না গিয়ে একজন বান্দা সে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের নিয়তে নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের পরিবারের খরচ গুলো চালানোর জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য এই যে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে এবং রিজিক অন্বেষণের জন্য নেমে গিয়েছে, তার ফজিলতটা অনেক রয়েছে না?
অবশ্যই। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহতা রিজিক অন্বেষণ কর। একজন ফেরিওয়ালা যদি সেই শরীয়ত সম্মত ভাবে চলে, তার জীবিকা নির্বাহের জন্য যেই সে পথ বেছে নিয়েছেন, যদি সেই সঠিক মতো জিনিস দেয় ক্রয় বিক্রয় করে, তাহলে সে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই মকবুলিয়ত অর্জন করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সেই পরিশ্রমের পাশাপাশি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, সে আমল কম করুক কিন্তু তার অল্প আমলের মধ্যে যদি ইখলাস যদি থাকে, ওই ফেরওয়ালাও আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত অর্জন করবে। কেননা সেই সকালবেলা নামাজ আদায় করে সে তার কাজের মধ্যে রওনা হয়ে গেল, নামাজ আদায় করছে, আবার সন্ধ্যায় সে ফিরে এসে তার পরিবার পরিজনের খাবার জোগাড় করেছেন এবং আল্লাহ তাআলারও হুকুম আহকাম মেনে চলেছেন, তাহলে সেই আল্লাহ তাআলার মকবুল বান্দা হবে।
এবং আপনি দেখবেন যারা ফেরিওয়ালা হয়তো তাদের পরিশ্রমটা এরকমও হয়ে থাকে, তারা যে এলাকায় বসবাস করে হয়তো দেখা যায় তারা সেই এলাকা কিন্তু বিক্রি তেমন করে না, মানে মালামাল নিয়ে চলে যায় অনেক দূরে দূরের এলাকার মধ্যে। তো সেজন্য তাদের কি করতে হয়, একেবারে সকালে আর্লি আর্লি ঘুম থেকে উঠে বিভিন্ন গাড়ি করে বলেন যেমন করে হোক সে বিভিন্ন এলাকায় চলে যেতে
হয়।
তাদের কিন্তু এই যে অন্যান্য যারা হয়তো বিভিন্ন পরিশ্রমের মানুষ রয়েছে, তাদের হয়তো বা সকালে 8টা 9টা 10টা এরকম করে কাজ কাম শুরু করে, কিন্তু এই যে এই ফেরিওয়ালা ইসলামে যাদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদের কিন্তু সকালে খুব আর্লি উঠে পরিশ্রম করে এটার মাত্রাটা কিন্তু খুব বেশি এবং তাদের এই যে পরিশ্রমটা বেশি করে যাচ্ছে ফজিলত বেশি, কারণ তাদের যদি হালাল উপার্জন হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই এই ইবাদত, এই যে পরিশ্রম করে যাচ্ছে এটাও কিন্তু ইবাদত এবং এটা পরিশ্রম করে সেই ইনকাম করছে কাদের জন্য, পরিবারের জন্য এবং আপনি যেটা বলছেন যে
পরিবারের ভরণ পোষণ করা হচ্ছে একটা ইবাদত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তার পরিশ্রমের মাধ্যমে একটা পরিবার 5 জন সদস্য বিশিষ্ট, 6 জন 7 জন এভাবে একটা পরিবারকে সে চালাচ্ছে, তার উপর এটা দায়িত্ব ও কর্তব্য। তার স্ত্রী রয়েছে, তার মা বাবা রয়েছে,
তার ফারুক বা
সন্তানসন্ততি রয়েছে।
আপনি শুনে যে খুশি হবেন যে এই যে সে যে সকল ইসলামী ভাইয়ের যেভাবে হোক তার পরিবারের জন্য হালাল রুজি ইনকাম করছে এবং এটা হালাল ভাবে কি করছে খরচ করছে, যে পরিবারের জন্য খরচ করা, এই যে এটা একটা সদকা স্বরূপ বলা হয়েছে এবং এটা এমন সদকা যে কাল কিয়ামতের দিন যখন মানুষের নেকির পাল্লার মধ্যে নেকি রাখা হবে, সদকার নেকি বলেন বিভিন্ন নেকি রাখা হবে, সর্বপ্রথম নেকি রাখা হবে সদকার ব্যাপারে এই যে এই পরিবারের জন্য যেটা খরচ করেছে ওই নেকিটা। কত সৌভাগ্যের বিষয় যারা পরিবারের জন্য হালাল রুজি ইনকাম করে। আল্লাহ,
হাদিসে পাকের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি অপমানজনক স্থানে হালাল রুজি রোজগারের জন্য যায়, অপমানজনক স্থানে একটা মানে যেটা আমরা নাথিং মানে কোনো কিছু আমরা দাম যেটাকে দাম দিই না, এমন যদি স্থানে সেই কি করতে যায় মানে হালাল রুজি রোজগারের জন্য অনশন করতে যায়, তাহলে তার গুণা এমন ভাবে জোরে যেভাবে বসন্তের সময় গাছপালা থেকে পাতা ঝরে যায়।
সুবহানাল্লাহ,
এটা কেমন সুসংবাদ যারা পরিশ্রম করে।
যে লজ্জাটা বললেন না, যে লজ্জাটাও কিন্তু হয়তো অনেক ফেরিওয়ালাদের মধ্যেও আসতে পারে যে আমি আজকে যে আমার হয়তো বা আসলে এই যে এই আমি যে কথাটা এরকম বলতে যাচ্ছি, এই কথাটা যদি কারো মনের মধ্যে আসে এটা কিরকম আমি বলছি, সেটা অনেক হয়তো মনের মধ্যে আসতে পারে যে আজকে আমার বাপের ধন সম্পত্তির টাকা নাই বিদায়, আমার আজকে তেমন ধন সম্পদ নেই বিদায়, আজকে আমার থেকে এত নিচু কাজের মতো নিচু কাজ আমার থেকে করতে হচ্ছে, মানুষের গড়ে গড়ে যেতে হচ্ছে, আমি যে এই কাজটা করছি, এই যে এই কথাটা বলা যে আজকে আমার হয়তো ধন সম্পত্তি নাই বিদায়, আমার বাবার মাল সম্পদ নাই বিদায়, যে আজকে আমার এত নিচু কাজটা করতে হচ্ছে।
আসলে কাউসার ভাই এটা আসতে পারে, স্বাভাবিক নফস আমাদের প্রবৃত্তি তো আছে, এটা আসতে পারে,
শয়তান তো আমাদের পাশে রয়েছে,
এটা আসতে পারে। তখন তার উচিত আল্লাহর রহমতের উপর, আল্লাহর কুদরতের উপর কি করা, বর্ষা করা। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না।
আল্লাহ,
আমি কেন নিরাশ হচ্ছি, আল্লাহ চাইলে আমার এই স্থান থেকে আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে, অসংখ্য ধন দৌলতের মালিক বানিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা পারেন, এটা বর্ষা রাখতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর কাদির, ক্ষমতাবান। আল্লাহ কি পারেন না? আমরা তো দেখি সেই 5 বছর 20 বছর আগে গরিব ছিল, আল্লাহ তাকে ধন দৌলত দ্বারা ধন্য করেছে। তো আসলে যারা
মানে আল্লাহ তাআলা কার গোপন রহস্য কিন্তু কেউ জানে না,
জি জানে না।
এবং আরেকটা বিষয়টা হচ্ছে আমরা যারা চাই যে আমার নিয়ামত বেড়ে যাক, আমার হালাল রিজিক মাত্রা বেড়ে যাক। আমি কিছু কিতাবের মধ্যে পড়েছি যে ব্যক্তি যেটা আল্লাহ তাকে দিয়েছে সেটা যত নিয়ে যেরকম হোক না কেন, সে যখন ওইটার উপর আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ তাআলা ওটাকে বাড়িয়ে দেন।
কেন আল্লাহ তাআলা খুদ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে যে কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই।
আচ্ছা,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
আচ্ছা,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, প্রকাশ করো, লা আযীদান্নাকুম, আমি আমি অবশ্য অবশ্যই বাড়িয়ে দিব নিয়ামতকে। আজকে আল্লাহ আমাকে রিজিক অন্বেষণ করার তৌফিকটা দিয়েছেন, হাত দিয়েছেন, আজকে আমার হাত না থাকতো, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকতো, আমি কি ফ্রি করে এই মাল বিক্রি করতে পারতাম? আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, আমি করতে পারতেছি, এটার উপর শুকরিয়া
আদায় করে। আরো অবাক হবেন যে এই যে আপনি বললেন আল্লাহ তাআলা আমাকে আজকে নিয়ামত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, আমি অনেক অনেক এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা দেখে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে অনেকের হাতও নাই, সে এরপরে অনেক কষ্ট করে বিভিন্ন ফেরিওয়ালাদের মতো কি করছে, বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন মাল বিক্রি করছে, হালাল রিজিক সে উপার্জন করছে, কত বড় সৌভাগ্য।
এটা যদি সে শুকরিয়া আদায় করে, ফেরিওয়ালা হোক যে হোক, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবে।
সুবহানাল্লাহ,
লা আযীদান্নাকুম, আমি অবশ্য অবশ্য বাড়িয়ে দিব। যারা অকৃতজ্ঞ হয়, যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা আমাকে যা নিয়ামত দিয়েছেন তার উপর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব হচ্ছে, আমার শাস্তি হচ্ছে কঠিন।
আল্লাহ
আল্লাহ সেকেন্ড সেকেন্ড নয়, এটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ যদি বলে কোন তাহলে ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ আমাকে আজকে দম দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলার আল্লাহ তাআলা শুধু বলার বলার মাত্রই সেই গরিব হতে দেরি হবে না
আল্লাহ
যদি আমরা অকৃতজ্ঞ হই। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত আমরা কৃতজ্ঞ হই, আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতকে বাড়িয়ে দিবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা যে আজকে অনুষ্ঠানে বিষয় নিয়েছি ফেরিওয়ালাদের পরিশ্রম, এই যে ফেরিওয়ালা বাইরা তারা এত কষ্ট করে থাকে এবং সে বিষয়ে আমরা আলোচনা করলাম, এবং যে ফেরিওয়ালা বাইরে তাদের তারা যে এই কষ্ট করে যাচ্ছে আমরা দেখতে পাই তাদের কেমন ফজিলত, সেটাও আমরা আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলাম থেকে বিভিন্ন ভাবে কোরআনের আয়া সম্পর্কিত ভাবে আমরা মাদানী ফুল শ্রবণ করলাম, এবং তাদের যে এই ইনকাম করছে তাদের ইনকামের কেমন ফজিলত, এবং এই ইনকাম গুলো তারা হালাল ভাবে করে, তারা যে হালাল ভাবে পরিবারের জন্য খরচ করছে এটার কেমন ফজিলত আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক এরকম হালাল রুজি ইনকাম করার। আসুন, আমরা আমাদের অনেক দর্শকবৃন্দ কল করছে ওইদিকে যাব, যে আমরা আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমি আয়াজ বিশানাত্তারি বলছিলাম চট্টগ্রাম রাউজান থেকে। কি আর ছিল আমার শ্রমজীবীদের জীবনীতে আজকের অনুষ্ঠান ফেরিওয়ালাদের জীবনী নিয়ে। আমরা অনেক সময় বিভিন্ন কাজকর্মে ফেরিওয়ালাদের সাথে বিভিন্ন ব্যবসায় আমরা লিপ্ত হতে হয়, তো লিপ্ত হলে আমাদের অনেকের একটা অভ্যাস, ফেরিওয়ালাদের সাথে আমরা যখন কাজকর্মে লিপ্ত হই তাদের সাথে আমরা খারাপ ব্যবহার, তুই তোকার ব্যবহার বলে থাকি। এগুলো এরকম তুই তোকার ব্যবহার বলা কেমন, এবং এ থেকে রক্ষার জন্য কোনো না কোনো একটা উপায় বলে দিলে ভালো হতো? আসসালামু আলাইকুম আহমদুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, আপনাকে মোবারকবাদ জানাই, এবং আপনি যে বিষয়টা বলেছেন আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এই পয়েন্টটা এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে চলেই আসে, কারণ আমরা এই ধরনের বিভিন্ন ধরনের পরিশ্রমের মানুষদেরকে আমরা এই প্রতিপন্নতা করেই থাকি, এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা আমরা এটা অবশ্যই চেষ্টা করি পরিশ্রমের ফজিলতটা বলার জন্য, এবং যেই লেভেলের পরিশ্রমী মানুষ হোক না কেন আমরা প্রত্যেকটা এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে এই পয়েন্ট গুলো তোলার চেষ্টা করি, যেই কোনো সে শ্রমজীবী মানুষ হোক না কেন আমরা যেন তাদেরকে হেয় প্রতিপন্ন না করি। এবং আমাদের যে দর্শক যে কল করলো যে ফারুক ভাই, যে আমরা অনেক সময় যখন আমাদের এলাকার মধ্যে বলেন যে ফেরিওয়ালারা আসে, তখন হয়তো তাদের সাথে আমরা কি করি যে সে আমার বয়সের সাথে বড় হল হোক বা ছোট হোক, তার সাথে আমরা তুই তুকারি করে কথাবার্তা বলা, যে একটা
কথাবার্তা না বলা, মানুষ এতে একজন নিম্ন শ্রেণীর এইভাবে হেপন্ন করে
মনের মধ্যে এটা একটা কল্পনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকি ইরশাদ কোন জাল খুলাসা মানে আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাককে পরিপূর্ণ করার জন্য
সুবহানাল্লাহ
সুন্দর আচরণ এটাকে জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আর আজকে আমরা ওই নবীর উম্মত হয়ে ওই নবীর আশিক দাবি করে নিজেকে বড় মনে করে আমরা নিম্ন শ্রেণীর আমাদের নিম্ন শ্রেণীকে আমরা কি করি খারাপ ব্যবহার করি যে এটা একজন ইমানদারের জন্য এটা সমীচীন নয়
আপনি যে বলেন আমাদের নবীকে কি প্রেরণ করা হচ্ছে উত্তম আখলাক
উত্তম আখলাককে পরিপূর্ণ করার জন্য আমার নবীর আখলাক তো এটা যার তুলনা নেই
এই যে উত্তম আখলাক কাকে বলে একজন মানুষকে যদি আমি তুই তুকারি কথাবার্তা বলে রেখে উত্তম আখলার মধ্যে পড়ে
না
সেটা হোক আমার ছোট অথবা সেটা হোক আমার
আমরা তাকে কখনো সে তো আমার মতো একজন মানুষ আমার যেভাবে দুই হাত দুই চোখ আমার বডিতে যা আছে তারও তো সেটা রয়েছে
আরে ফারুক আমাদের আচরণ এমন হওয়া উচিত যেন তার সাথে আমার কথাবার্তা বলা আপনি করে কথাবার্তা বলা মানে একটা আমার কথার ধরনটা এমন হওয়া উচিত যেন সেই ব্যক্তি তার মনের মধ্যে এই কথাটা যেন না আসে যে আমি আজকে আমি অমুক পরিশ্রম করতে বিদে আমার সাথে এরকম কথা বলা হচ্ছে এই কথাটা যেন তাদের মধ্যে না আসে এই জন্য আমাদের আমি যত বড় অফিসার হোক আমি যত বড় কেউ হোক না কেন একজন আমার মুসলমান ভাই আমিও মুসলমান আমার যেটা পরিচয় এটাও কি সেও একজন
প্রত্যেকের যদি এই চিন্তাধারা যদি থাকে আমি মুসলমান এও তো একজন আমার মুসলমান ভাই প্রত্যেক মুসলমান ভাই ভাই তাকে কেন হিও করব তার পেশার কারণে তার তার কাজকর্মের কারণে কেন আমরা তাকে হিও পূর্ণ করবো হয়তো সেই আমার চেয়ে একটু নিম্ন শ্রেণী আল্লাহ তালা তো এক এক কাউকে দ্বন্দ্বলত দিয়েছেন কাউকে কাউকে দ্বন্দ্বলত ছাড়া পাঠিয়েছেন এটা আল্লাহ তালা পরীক্ষা মাত্র আমাদের কোনো বাহাদুরি নয় আল্লাহ তালা কাউকে দ্বন্দ্বলত দিয়েছেন কাউকে দ্বন্দ্বলত দেন নাই তো এটা আমাদের কোনো বাহাদুরি নয় আজকে আমি ফ্ল্যাটের মালিক গাড়ি বাড়ির মালিক হয়ে বিদায় আমি নিম্ন শ্রেণী কর্মচারীদেরকে আমি তুই তুই ব্যবহার করছি অত খারাপ ব্যবহার করছি যেটা আমাদের জন্য যেটা মুমিন মুসলমানের জন্য সমীচীন নয়
একজন মুসলমান যখন মুসলমানদের সাথে কথাবার্তা বলবে মুসকে হাসি দিয়ে কথাবার্তা বলবে মানে মানে একটা কথা কারো মন যদি তার খারাপও থাকে তার মন যদি বিভিন্ন প্যারাশানের মধ্যে থাকে অপর মুসলমান ভাইয়ের সুন্দর মুসকে হাসি কথাবার্তা দেখে তার মনটা আরো খুশি হয়ে যাবে যেটা আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহকে আমরা দেখতে পাই বিভিন্ন মাদানে মুজাকারার মধ্যে বলেন আমাদের মুজাকারার মধ্যে কথাবার্তা বলার মধ্যে বলেন বিভিন্ন মাদানে গুলদস্তার মধ্যে বলেন কত সুন্দর
আচরণ আমার আমির সুন্নতের এই সুন্দর আচরণ মানুষের প্রতি মহাব্বত স্নেহ এটা দেখে তো অনেক মানুষ
আল্লাহ আল্লাহ
যে সুন্নতের পাবন্দি হয়ে গেছে
আর আপনি অবাক হবেন যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া যে আমাদেরকে নেককার হওয়ার উপায় সম্পর্কে একটি রিসালা দিয়েছেন মদনী ইনামত রিসালা এই মদনী ইনামত রিসালার মধ্যে একটি প্রশ্ন রয়েছে আজকে কি আপনি আপনার ছোট হোক বা বড় হোক সবাইকে আপনি বলে কথাবার্তা বলেছেন প্রতিদিন প্রশ্ন করছে তার চিন্তা করে দেখুন এই যে অন্য মানুষকে আপনি করে কথাবার্তা বলা এটা কত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই তো আমির আহলে সুন্নাহ এই যে মাদানী ইনামত রিসালার মধ্যে এই প্রশ্নটা দিয়েছেন যে হ্যাঁ মাদানী দর্শক শ্রোতা যে আমির আহলে সুন্নাহ আমাদের নেককার হওয়ার উপসংহৃত রিসালা দিয়েছেন যেটার নাম হচ্ছে মাদানী ইনামত রিসালা এটা আপনারা আপনাদের নিকটস্থ মাকতাবে মদিনা থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও বুস্টার থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকদিন এটা পূরণ করেন এটার মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হয় যে আপনি কাছে অমুক নেক আমল করেছেন কিনা অমুক ভাইকে বিভিন্ন মিথ্যা গিবত এগুলো করেছেন কিনা এবং এই ধরনের মানুষকে অসম্মান করা মানুষের ব্যাপারে মিথ্যা বলা গিবত করা তথা এক কথা বিভিন্ন গুণা থেকে বাঁচার এবং নেক আমল করার উৎসাহ দেওয়ার জন্য আমি আমাদেরকে রিসালা দিয়েছেন এবং এই রিসালা সংগ্রহ করেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে উত্তম আখলাক এগুলো সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের দর্শকও আমাদেরকে এটা বলেছেন যে আমরা কিভাবে এই ধরনের এগুলো থেকে বাঁচতে পারি আমি
এই মাইন্ড যদি আমাদের হয়ে যায় না আমি মুসলমান সেও মুসলমান তাহলে তার মুখ থেকে কখনো খারাপ ব্যবহার বাইরে হবে না মাদানী চ্যানেল যারা দেখছেন মাদানী চ্যানেল যারা দর্শক এই মেসেজ আমরা দিতে চাই যে যদি আমাদের এই মন মাইন্ড থাকে যে আমি মুসলমান সেও মুসলমান তাহলে তার মুখ থেকে কখনো ফাহেশা অশ্লীল কথাবার্তা বের হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতের জিন্দেগি যখন আমরা দেখি কাফেররা পর্যন্ত
উত্তম আখলাক দেখে মুসলমান
মুসলমান হয়েছে।
আসলে মাদান শ্রোতা উত্তম আখলাক এটা মুসলমানদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের মুসলমানদের উত্তম আখলাক ওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক যে আমরা অপর একটি কলের দিকে যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
পেরিওয়ালাদের কর্মজীবী সম্পর্কে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, যে পেরিওয়ালারা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে মাল বিক্রি করে, তো দেখা যায় অনেক মহিলারা ওনার কাছ থেকে এসে জিনিস ক্রয় করে। তো এই ব্যাপারে যদি পর্দার কোন মাদানি ফুলদাকে যদি ইরশাদ করেন তাহলে উপকৃত হতাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস ভাই আমাদেরকে কল করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে তিনি তুলে ধরেছেন যে যারা ফেরিওয়ালা আমাদের ইসলামী ভাই রয়েছে, যারা ফেরিওয়ালা ভাই পরিশ্রম করে থাকে, তারা যখন বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এই যে পরিশ্রমটা করে থাকে, যখন দেখা যায় এই যে ফেরিওয়ালা যখন বিভিন্ন এলাকার মধ্যে যায় তখন দেখা যায় গড় থেকে বিভিন্ন মহিলারা তারা বেরিয়ে আসে যে একজন পুরুষের কাছে। এ ব্যাপারে আপনি কি বলবেন ফারুক ভাই? এটা কিন্তু আজকের অনুষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়,
গুরুত্বপূর্ণ একটা সাইট আছে। ফেরিওয়ালা হোক, প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ তাআলা হুকুম আকাম মেনে চলা। তো শুধু ফেরিওয়ালা না, প্রত্যেকের উচিত আল্লাহ তাআলা হুকুম আকাম মেনে চলা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম।
আচ্ছা,
হে হাবিব, আপনি বলে দিন ইমানদারদের তারা কি করে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিম্ন দিকে রাখে, অবনমিত করে রাখে, এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। এখানে মূল টপিকসটা হচ্ছে তারা যেন তাদের চোখকে অবনমিত করে। শুধু এটা পুরুষদের জন্য নয়, আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা ইমানদার রমণীদেরকে, ইমানদার মহিলাদেরকে ইরশাদ করছেন, হে হাবিব, আপনি বলে দিন যারা ইমানদার মহিলা রয়েছে তারা যেন তাদের চোখকে অবনমিত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের যেন জিনতকে পরপুরুষের কাছে প্রকাশ না করে। যে ইল্লা মা যাহারা মিনহা, যেই সতর ছাড়া যেই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ওগুলো ছাড়া যেন সতর তারা পরপুরুষের নিকট কি না করে প্রকাশ না করে। তো এটা ফেরিওয়ালা পুরুষ হোক মহিলা হোক, একটা জিনিস দেখা যায় কাউসার ভাই, যারা ফেরিওয়ালা রয়েছে তারা বেশিরভাগ কিন্তু ঘরে তো যায়, ঘরের পুরুষরা তো বাইরে চলে যায় কর্মস্থলে।
দেখা যায় যখন একজন ফেরিওয়ালা সেই এলাকার মধ্যে বিভিন্ন বিক্রি করতে যায় তখন তাদের ঘরের মধ্যে হয়তো বিভিন্ন পুরুষ নাও
থাকতে
গিয়েছে, কাজে কর্মে বেরিয়েছে।
এখন তো তার প্রয়োজন হচ্ছে, যদি বা তার বেশি প্রয়োজন হয় অবশ্যই সেই ওই মহিলা ফেরিওয়ালা থেকে কিছু ক্রয় করতে পারে শরীর সম্মত অনুযায়ী।
এখানে এই ক্ষেত্রে আপনার যে একজন মহিলা, সে মহিলার আওয়াজ পর্যন্ত একজন ফেরিওয়ালার কাছে কিভাবে যাবে, যেসব স্থানের মধ্যে কি বলা হয়েছে,
যতটুকু শরীর সম্মত অনুযায়ী তার কি করা উচিত, মানে ক্রয় করা উচিত ততটুকু সেই বজায় রাখতে হবে। সে সম্পর্কে জানার জন্য তো আমাদের দ্বারস্থ হবে যারা জানে, কেন আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো। তো এই সম্পর্কে যে একজন আমি মহিলা আমাকে আমি কিভাবে ক্রয় করব,
সবাই কেন ফারুক ভাই কয়েকটা বিষয়, যেমন এক নম্বর হচ্ছে আমার যে সকল মহিলারা যায় একজন পুরুষের কাছে বিভিন্ন কিছু বিক্রি করার জন্য, এবারে শাস্তি সম্পর্কে, যেমন এ ব্যাপারে আল্লাহ তাআলা আপনি প্রথমে একটা বললেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যেন কি না করে,
তারা চোখকে অবনমিত করে পরপুরুষ থেকে তাদের চোখ যেন হেফাজত করে।
কিন্তু আজকাল দেখা যায় যে একেবারেই মানে দেখা যায় এটা বিভিন্ন মহিলারা একেবারে পরপুরুষের কাছে বেপর্দা ভাবে গিয়ে তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে,
সতর যেগুলো ঢাকা উচিত সেগুলো আমরা প্রকাশ করছি, দেখছে সেই গুণা, সেও গুণাগার হচ্ছে, আমিও গুণাগার হচ্ছে।
ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে,
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের জিনত সৌন্দর্যকে কি না করে, প্রকাশ না করে।
আল্লাহ,
তো কাউসার ভাই দেখেন, যদি আমরা দেখা যায় আমার মাদের চ্যানেলের যে দর্শক ফোন করেছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তার কি দেখা উচিত, এটা দেখা উচিত যে সেই জন্য শরীয়ত সম্মতভাবে তার থেকে জিনিস ক্রয় করে। যদি মহিলা হয়, পুরুষ যদি তার থেকে ক্রয় বিক্রয় করে, তাহলে তারও উচিত চোখকে অবনমিত করা, দৃষ্টিকে নিচের দিকে রাখা, শরীয়ত সম্মতভাবে তার।
দেখেন আপনি যারা এই ধরনের করে তাদের জন্য জাহান্নামের এই যে একজন বেপর্দা মহিলা, যদি পুরুষ দেখে তার জন্য রয়েছে জাহান্নামের বিভিন্ন মারাত্মক শাস্তি। যেমন আপনি দেখবেন যে জাহান্নামের শাস্তি যদি আমরা বলতে যাই, যে আমাদের একটা মনের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার জন্য, কারণ আপনি দেখবেন আমাদের কোন একটা কাজ আমরা করি না যখন আমাদের কাজের প্রতি হয়তো ভয় থাকবে, যেমন আমি কোনো একটা গুণা করবো না, আমাদের গুণায় শাস্তি সম্পর্কে আমাদের জানা হবে। যে জায়গায় আমাদের বেপর্দা হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, এবং যে জাহান্নামের শাস্তি তাদেরকে জন্য অবতারিত রয়েছে, এবং আরো বলা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যেটা পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, যেটার কারণে মানুষের মাথার মগজ ঠকঠক করে হিস্টে থাকবে। আসলেই এটা আমাদের, এই যে আমরা এটা আসলে বিভিন্ন ইসলামী বোনরা, বিভিন্ন মহিলারা তারা ভয় করে না। আসতে কি হয়েছে আমার, সে তো একটা প্রশ্ন অনেকের এটা শোনা যায়, সে তো আমাদের আপনার যে ছোট ছেলে, অথবা সে বলে যে এই ছেলেটা তো বুড়ো হয়ে গিয়েছে, আসলে যাওয়া তো কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, মানে ফ্রি মাইন্ড বলা হয়ে
যায়। আচ্ছা, মুক্ত মন তো এটা ইসলামের মধ্যে নেই, আমাদের উচিত যে আল্লাহ তাআলা হুকুম আহকাম মেনে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত চিন্তার অধিকারী হিসেবে পাঠায়নি।
এই ক্ষেত্রে যে অনেকে বলে যে এই তো ছোট ছেলে, এই তো এখনো বয়স হয় না, এই থেকে আমরা কিসের পর্দা করব, এই প্রশ্নটাও আমার রেগুলার এটা পাওয়া যায়। আসলে এই ক্ষেত্রে কি বলবেন, যেমন কতটুকু একটা ছেলে হলে তার থেকে আমার থেকে পর্দা করা উচিত, যেমন সে যদি বালেক হয়ে যায়?
জি, বালেক হলে পর পুরুষের সাথে কোনো দেখা দেওয়া যাবে না,
কিন্তু আসলে দেখা যায় যে এই ক্ষেত্রে আপনার বলে যে কোনো ছোট ছেলে কি হয়েছে, কি পর্দা করবে, এই বিষয়টা কিন্তু আমাদের অনেক বেশি লক্ষ্য করা যায়।
তো আমাদের একটা জিনিস জানা দরকার, যাদের সাথে বিবাহ করা জায়েজ রয়েছে, যাদের সাথে বিবাহ করা জায়েজ রয়েছে তাদের থেকে আমাদেরকে কি করতে হবে, পর্দা করতে হবে।
অবশ্যই,
যে আমাদের থেকে আজকে চলে গিয়েছে রাস্তাঘাটে, মানে বেহায়াপনা ভাবে, বেপর্দা ভাবে চলাফেরা করছে।
একটা বিষয় যেটা আমি বললাম, যে অনেকে বলে যে এই তো বুড়ো হয়ে গিয়েছে, তো আমি কি পর্দা করব,
এটা আসলে আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে আমরা সেটা বলছি, মনের পর্দা তো করছি, মনের পর্দা করতেছি, বাকি গুলা করলে কি হচ্ছে, আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার যদি মকসদ উদ্দেশ্য থাকতো মনের পর্দা করলেই যথেষ্ট, আমি তো গুনাহ করছি না তার সাথে, আমার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, তো আল্লাহ কেন বলেছেন, হে হাবিব আপনি বলে দিন ইমানদারদেরকে, তারা যেন তাদের চোখকে অবনমিত করে।
আল্লাহ আল্লাহ,
এটা তো চোখ তো আর মনের সাথে সম্পর্ক এটা রয়েছে, যখন আপনি চোখ দিয়ে দেখবেন, নজর করবেন, মনের মধ্যে একটা কি সৃষ্টি হবে,
দেখবেন প্রত্যেকটা গুনাহের জন্য আমাদের প্রথমে চোখ যায়, চোখ যাওয়ার পরে তারপর আমাদের মনের মধ্যে ব্যাপারে কথা আসে, কল্পনা আসে, জল্পনা, তারপর আমাদের গুনাহ বিভিন্ন গুনাহ।
তো আল্লাহ তো বলতে পারছেন শুধু মনের পর্দা করলে হয়ে যাবে, আমাদেরকে এরকম কথাবার্তা থেকে হেফাজত করুক,
আমিন। আসলে এই ক্ষেত্রে দেখা যায় যে ফারুক ভাই অনেক সময় এই ধরনের এগুলো বলতে গিয়ে অনেক সময় তারা কুফরি বাক্য বলে ফেলে, যেগুলো আমাদের ইলমে দিন না থাকার
কারণে।
আসলে মাদানী সিনের দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের অনেক ইসলামী বোনরা তারা দেখা যায় মহিলারা, তারা নারী, বিভিন্ন নারী, তারা যখন ফেরিওয়ালা একটা বেপর্দা পুরুষ, একজন পুরুষ যখন আসে বিভিন্ন কিছু বিক্রি করার জন্য, এই যে মহিলারা তারা একেবারে বের হয়ে যায় এই পণ্যগুলা ক্রয় করার জন্য, যেটা আমাদের কি ইসলামের মধ্যে একজন বেপর্দা মহিলা একজন পর পুরুষের সাথে যাওয়া, দেখা করা, কথাবার্তা বলা, এগুলো হারাম বলা হয়েছে। এমনকি একজন মহিলার আওয়াজ এবং একজন একজন পুরুষ কি সে শোনা, যেটা ইসলামের মধ্যে জায়েজ নেই। আসলে এক কথায় মাদানী ছিল দর্শক, আমি আপনি যখন আমরা যখন ইসলামের সঠিক শরীয়ত সম্মত ভাবে যখন আমরা চলবো, এবং ইলমে দিন ইসলামের জ্ঞান যখন আমাদের মনের মধ্যে চলে আসবে, আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের এই মুসলমান, আমার একজন মুমিন কিরকম হওয়া উচিত সেভাবে আমাদের চলার সে সৌভাগ্য অনুষ্ঠিত হবে। আমরা ইনশাল্লাহ আমরা কলে দিকে যাবো, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমরা গরিব মানুষ, ঠিক আছে, এমন কাজ কাম করে এত পরিশ্রম কাজ করতে হয়, তারপরে কাজের ভিতরে মনে করেন যে নোংরা কাজ করি, নামাজ টামাজ পড়া যায় না, তারপর দেখা গেছে মিস্ত্রির সাথে যুগল দিতে হয়, মিস্ত্রি আজানের টাইম এলে মিস্ত্রি নিজে নামাজ পড়ে না, এখন তারে ফেলায় তো আমি পারি না যে নামাজ, এই ব্যাপারে একটু মাদানি ফুল দিতে যদি।
এই ইসলাম ভাই মানে হয়তো ইবাদতের ক্ষেত্রে বলেছে মনে হয়, খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা সম্ভব হয়নি।
একজন শ্রমিক মানে মিস্ত্রি, এখন সেই মানে যার আন্ডারে কাজ করে সে কারো মাথে হাতে কারো অধীনস্থ
কারো অধীনস্থ হয়ে সে কাজ করে,
দেখা যায় তার মালিক অর্থাৎ যার অধীনস্থ হয়ে সে কাজ করছে সে তাকে নামাজের কি দিচ্ছে না, মানে সুযোগ দিচ্ছে না, তো এটার মাধ্যমে
মানে তার কি করতে হয়। আসলে মাদানি ছিলেন দর্শক শ্রোতা, আপনি যে আমাদেরকে কল করেছেন যে বিষয়টা আপনি বলেছেন যে আপনি একজন অধীনস্থ হিসেবে কারো অধীনস্থ আপনি কাজ করেন, তিনি আপনাকে নামাজের জন্য সময় দিচ্ছেন না, হয়তো ওই ব্যক্তিও মুসলমান হতে পারে, অথবা সে যে হোক না কেন, সে যে বেদর্মী হোক না কেন, সে আপনাকে হয়তো বা কি নামাজের জন্য সময় দিচ্ছে না। আসলে এক্ষেত্রে আমি প্রথমে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমি কি সত্যিকার অর্থেই তাকে নামাজ পড়ার জন্য আমি যে নামাজ পড়বো এটা কি গুরুত্ব সহকারে কি তাকে বলেছি, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে নামাজ পড়বো, হ্যাঁ আমার থেকে এটা অবশ্যই জানা দরকার যে আমার যে নামাজ এটা আমার জন্য কি ফরজ
ফরজ
এবং আমার কাজ এটা আমার জন্য প্রয়োজন
প্রয়োজন,
কিন্তু আমি যখন আমার কাজের আমার নামাজকে যখন বেশি গুরুত্ব দিব তখন আমার কাজটা হয়তো বা এটা কি আমার জন্য প্রয়োজন, আমি যখন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি কি সত্যিকার অর্থে আমার মালিককে আমি যার অধীনে কাজ করি তাকে কি ভালোভাবে সুন্দরভাবে কি বুঝিয়েছি
না,
যেমন সে আমাকে আমি এখন ফালকু আপনাকে বলছি যে আমি নামাজ পড়বো, আপনি আমাকে বলেন যে না আমার কাজের অনেক চাপ রয়েছে আপনি নামাজ পড়তে যেতে পারবেন না, একটা উদাহরণস্বরূপ বললাম, আমি কি তারপরে তাকে বলেছি যে নামাজ এটা আমি একজন মুসলিম আমার জন্য ফরজ রয়েছে আমার এটা পড়তে হবে, নামাজ না পড়লে আমি গুনাহগার হবো আমি জাহান্নামে যাবো হয়তো বা, এভাবে যে একটা মহব্বত সহকারে তার মালিককে বোঝানো এটা কিন্তু আমাদের অবশ্যই হওয়া উচিত, এই ক্ষেত্রে আমি গাফিল রয়েছি কিনা।
এটা আসলে নিজের দোষ, আমি যখন কাজ করব কারো অধীনস্থ হয়ে বা আমি আমার অধীনস্থে অনেক শ্রমিক রয়েছে, বলতে হবে যে যদি কারো অধীনস্থ হয়ে কাজ করি আমি নামাজের সময় আমি কাজ করতে পারবো না, আমি ওই সময় আমি নামাজ আদায় করে কাজটা করবো, আপনি পারবেন কিনা, যদি না পারেন তাহলে ওই কাজ আমার দরকার নেই।
অবশ্যই
এটা একজন মুসলমান অবশ্যই বলবে,
রিজিকের মালিক আল্লাহ তাআলা। আসলে দর্শকবৃন্দ যে আমাদের হয়তো এই প্রশ্নটা করেছেন, আমাদের মনেটা অবশ্যই থাকা উচিত আমার নামাজ এটা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করেছেন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য, ইবাদতের জন্য, আর এই ইবাদত করতে কি আমাকে বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে, এটা আমার প্রয়োজন, আমার উদ্দেশ্য আমার নামাজ ইবাদত করা, আমি এই উদ্দেশ্যের জন্য যদি প্রয়োজনকে অর্থাৎ প্রয়োজন যদি উদ্দেশ্যকে আমি ক্যান্সেল করে দিই কেটে দিই তাহলে আমি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাকে এই ইনকাম করার সুযোগ দিয়েছেন, আমি যদি আল্লাহ তাআলার ইবাদত না করে আর দুনিয়াবি যেটা আমাদের প্রয়োজন সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের এটা চিন্তা করা উচিত। আর আমার ফারুক ভাই যেটা বিষয়টা বললো যে আমি কোন একটা কাজ করতে যাব, আমি কোন একটা মালিকের কাজ আমি জয়েন দিচ্ছি আমি কাজটা করব, আমার থেকে আমি মুসলমান আমি জানি আমার থেকে নামাজ ফরজ রয়েছে, তাকে আমি বলে দিব যে আমার থেকে ভাই পাঁচত নামাজটা পড়তে হবে। আর একটা জিনিস যে কাজের ক্ষেত্রে তো আপনার পাঁচত নামাজ পড়ে না, যে ফজর নামাজ তো সেটা আপনি ফজরে পড়ে যাই, হয়তো বা দেখা যায় কাজের ক্ষেত্রে আপনার জোহরের নামাজটা পড়ে আসরটা পড়ে, এই ধরনের প্রশ্নগুলা আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদের করে থাকেন, তাই আমি তাদেরকেও এটা প্রশ্ন করব তাদের কাছে যে আমি আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আর আমি এই ইবাদতকে বাদ দিয়ে দুনিয়াবির ক্ষেত্রে গিয়ে আমি কি ইবাদত ক্যান্সেল করব, এবং আল্লাহ তাআলার উপর বর্ষা যখন আমি আল্লাহ তাআলার উপর বর্ষা করব যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, তখন আমাদের এই ধরনের অজুহাত এগুলো আসবে না। তবে আপনার অনেকে রয়েছে যে তার চাকরি চলে যাবে কিনা, এই বয়ে কি করে নামাজটা আর করে না, মালিকের কথা বাধ্য করে অবাধ্য করে না, এই যে আমার চাকরি যাবে কি যাবে না, আমার রিজিকের মালিক তো আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, তাহলে আমি এটার জন্য কেন বয়ে করব,
যাক না একটা নয় দুইটা নয় পাঁচটাও চলে যাক, কিন্তু আল্লাহ তাআলা রিজিকের একটা ব্যবস্থা করে দিবেন। আমার যদি সেই একই আল্লাহর উপর তাওয়াক্কুল করি কেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমি যদি এই ইয়াকিনটা রাখি আল্লাহর উপর, আমি তাকে বলেছি আমার মালিককে নামাজ পড়ার জন্য সে সুযোগ দিচ্ছে না, তাহলে এই চাকরি আমার দরকার নেই, অন্য চাকরি খুঁজি।
আমি মুসলমান হইয়ে যেখানে আমার মুসলমানের নামাজের ক্ষেত্রে আমাকে বাধা প্রদান করছে, এটা কি ধরনের কাফ হতে পারে? এটা আসলে আপনি দেখবেন যে রিজিকের কথা বললেন, আপনি দেখবেন আমির আল-সুন্নাহ জামাত বরকাতুল্লাহ আলী একটা রিসালা আছে ফাকিউ অন্ধসাপ, ওই যে এই ঘটনাটা পাখি অন্ধসাপের, একটা গাছের মধ্যে সাপ রয়েছে অন্ধ, আর একটা ছোট্ট পাখি এসেছে এই পাখি এই সাপকে কি দিচ্ছে খাবার খাওয়াচ্ছে, আর এটা দেখে একজন ডাকাত একজন কি তারা তবা করে নিয়েছে। তো আসলে দেখেন সাধারণ আমরা দেখলে অনেক অন্ধসাপ অনেক কিছু রয়েছে যাদের আমরা দেখতে পেলে এটা আমরা আফসোস করি যে এই বস্তুটাকে এই বস্তুটাকে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, আমাদের মনে আফসোস আসে। এর পরেও বা কেন আমরা যে আমরা রিজিকের পিছনে গিয়ে দুনিয়াবি ইনকামের ক্ষেত্রে গিয়ে আমরা আল্লাহ তাআলা ইবাদতকে ছেড়ে দিই?
আচ্ছা কাউসার ভাই, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আজকে যে টপিকটা ফেরিওয়ালাদের পরিশ্রম, ফেরিওয়ালাদের তো নামাজ আছে না, তারা তো মুসলমান, নামাজ পড়তে হয়, তুই কিভাবে নামাজ পড়? ও সে পারবে, তার মালকে কাউকে দিয়ে বা কারো তত্ত্বাবধানে রেখে সে নামাজ আদায় করতে পারছে। যদি সেই এই অজুহাত দে, এই অজুহাতটা কখনো গ্রহণযোগ্য হবে?
এখানে একটা অজুহাত হতে পারে
যে আমি মাল রেখে কিভাবে নামাজ পড়ব,
আমার মালটা আমি মসজিদের বাইরে যদি রাখি অথবা মসজিদের যদি এগুলো এই মালগুলো মসজিদের ভিতরে ঢুকার সেরকম যদি নিয়ম না থাকে, তাহলে হয়তো সে চিন্তা করবো আমি মালগুলো যদি মসজিদের বাইরে রাখি তাহলে আমার মালগুলো তো চুরি হয়ে যাবে, আমি নামাজ কিভাবে পড়বো, এই ধরনের অজুহাত গুলো দিয়ে থাকে।
এটা আসলে কসর ভাই কোন অজুহাত না, আপনি কাউকে এটা দেখার দায়িত্বটা দেন না, বা ওই মাল যদি আপনি মসজিদে নেওয়ার যোগ্যতাটা থাকে পবিত্র থাকে আপনি মসজিদের এক সাইডে রাখেন, তাহলে কি করতে পারবেন? সে নামাজ আদায় করতে পারবে, কোনো বাহানা আসলে নিজের উপর। আপনি যতটুকু নিজেকে যতটুকু আপনার ইয়াকিন থাকবে ততটুকু আপনি চলতে পারবেন। আপনার যদি ইয়াকিন এটা থাকে আমার মাল রেখে আমি নামাজটা আদায় করবো তারপর আমার মালটা বিক্রি করবো, তাহলে সেই পারবে। ওই পারবে না যার মধ্যে এই ইয়াকিনটা থাকবে না আমি পারবো না কিভাবে মালগুলো রেখে মসজিদে নামাজ পড়বো, সে কখনো পারবে না। ওই ব্যক্তি পারবে যার মধ্যে ইয়াকিনটা আছে আমি আমাকে নামাজ পড়তে হবে, এটা আমার হাজার কোটি টাকা চলে যাক আমাকে নামাজ পড়তে হবে, তাহলে সে নামাজটা পড়তে পারবে।
এবং আল্লাহ তাআলা যদি চান কোনো কিছুই মানে আমাদের চুরি হওয়ার ভয় আল্লাহ তাআলার উপর বর্ষা করি। এবং আপনি অনেক সময় যদিও আমরা চুরি যদিও অনেক ক্ষেত্রে হয়েও যায় আল্লাহ তাআলা ভালোর জন্য করে থাকেন। আমরা অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে আমরা গেলে জুতা চুরি হয়ে যায়, আসলে এই যে এই জিনিসটা একবার একজন এক ব্যক্তি সে মসজিদ থেকে বের হলো, তখন দেখতে পেল সে মসজিদ থেকে তার জুতাটা চুরি হয়ে গিয়েছে, আবার সে এই জুতা চুরি হওয়ার পর সে আফসোস করছিল মসজিদের দুয়ারের মধ্যে, সে দেখতে পেল ওই মসজিদের সামনে আরেকজন ব্যক্তি তার পা নেই, মানে এক দুই পার মধ্যে এক পা আছে আর এক পা নেই, তখন সে এই ব্যক্তিকে দেখে আফসোস করতে লাগলো যে আমার তো সামান্য জুতায় না গেল আর এই ব্যক্তি দিকে পাই নেই, এর চেয়ে তো আমি অনেক ভালো রয়েছি, আমার তো পাও রয়েছে শুধুমাত্র একটা জুতা গিয়েছে। তো আসলে মাদানের দর্শক শ্রোতা, আমরা যখনই কোনো একটা কিছু তুলনা করি বা বিভিন্ন ক্ষেত্রে যাই, কিতাবের মধ্যে রয়েছে যখন আমরা কোনো উপরের কাউকে দেখতে হয় আমরা মানুষের নেকির ক্ষেত্রে দেখি যে এই ব্যক্তি আমার চেয়ে বেশি ইবাদত করছেন, এই ব্যক্তি আমার চেয়ে অনেক বেশি ইবাদত বুঝায়, আমি যদি তার মতো ইবাদত বুঝা হতে পারতাম, আমি যদি তার মতো বেশি নেক আমল করতে পারতাম। আর যখন আমাদের বিভিন্ন দুনিয়াবি ক্ষেত্রে চলে আসে, তো আমি মনে করি আজকে আমি এরকম পরিশ্রম করে যাচ্ছি, আমি মুখ নিচু ক্ষেত্রে রয়েছে, তখন তার থেকে নিচের দিকে তাকানো উচিত যে আমার হয়তো বা আজকে সামর্থ্য অনুযায়ী আমি ফেরিওয়ালা হিসেবে বিভিন্ন মাল বিভিন্ন বিক্রি করছি, কিন্তু আমার চেয়ে অনেক এমন রয়েছে যে এটাও করা সৌভাগ্য হচ্ছে না, তার থেকে এটাও ইনকাম করার সুযোগ হচ্ছে না।
কাউসার ভাই যে কথাটা বললেন, যদিও বা আমি মালটা রেখে মসজিদে নামাজ পড়তেছিলাম চুরে চুরি করে আমার মালগুলো নিয়ে গেছে, তো নিরাশ হবো আমরা না?
না,
এটা আমরা এটার বর্ষা রেখে যে হয়তো আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছেন বা পরীক্ষা নিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা নেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি নিশ্চয় তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে, বুক দিয়ে, ভয় দিয়ে, মালের ক্ষতি দিয়ে এবং নিজের জানের ক্ষতি দিয়ে আমি কি করে পরীক্ষা করব? সুবহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করেন মাল দিয়ে, বুক দিয়ে। তো আমরা এটা আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, আল্লাহ তালা আরো ইরশাদ করেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্য সুসংবাদ, যদি কোনো মুসিবত আসে তারা যেন বলে, তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তালার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। যদি বা মাল চুরি হয়ে গেছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলটা করি।
এখানে একটা প্রশ্ন আসে, দেখা যায় যে যে যারা গরিব হয়তো বা যারা জন্য কাজ করে তারা হয়তো এই যে প্রশ্ন আসে, যখন তাদের মাল বিক্রি চুরি হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় তখন তাদের এই প্রশ্নটা আসে এই ধরনের যে আমি আজকে গরিব তারপরে আমার উপর কি আরো বিপদ, আরো এগুলো অভাব গুলা, কিন্তু দেখেন যে অমুক পয়সাওয়ালা অনেক ধনী রয়েছে তাতে কোনো অভাব নাই, তাতে কোনো ক্ষতি নাই, আমার তো এখানে এতগুলা। আসলে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে বিভিন্ন বিপদ আপদ বলেন, বিভিন্ন অভাব বলেন, এগুলো দিয়ে থাকে।
আচ্ছা, আমাদের থেকে আল্লাহ কতটুকু পরীক্ষা নিচ্ছে আমরা যতটুকু পারতেছি? আল্লাহ তাআলা আমাদের উপর এমন পরীক্ষা নিচ্ছেন না, নিবেন না যে আমরা পারবো না।
আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না।
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এবং আমাদের পূর্ববর্তীগণ থেকে যে পরীক্ষা নিয়েছেন, যদি আমরা ওই আমাদের থেকে ওই পরীক্ষা নেন তাহলে আমরা কখনো
সম্ভব নয়,
সম্ভব নয়।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরীক্ষায় নিচ্ছেন, ওই অভাব আমাদেরকে দিচ্ছেন যা আমরা সহ্য করতে পারবো, যা আমাদের ক্যাপাসিটির মধ্যে রয়েছে।
আল্লাহ
তাই আমাদের উচিত অবশ্যই
আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করেন না। ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ বান্দার উপর চাপিয়ে দেন না, সেই যতটুকু পারবে ততটুকু দেন।
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা আমাদের থেকে ততটুকু নিচ্ছেন যতটুকুর যতটুকু আমরা পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করতে পারবো। আমাদের আমরা মনে করেন যে আমাদের বয়স হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার, আমাকে কখনো কি এসএসসি পরীক্ষা
মানে
নিবেন? কেউ নিবেন না, আমাদেরকে পরীক্ষা দিতে হবে এসএসসি লেভেলে।
কথা আমাদের দুনিয়াবে ক্ষেত্রে যদি দেখা যায় একটা ছেলে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে,
আচ্ছা
তার যতটুকু বয়সটা হয়েছে তাকে তো আবার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য দিয়ে দেওয়া হয় না, তার যোগ্যতা অনুযায়ী কি এই পরীক্ষা লেভেলটা দিয়ে দেওয়া হয়ে থাকে। তো আসলে এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছিলাম যে এক তো আমাদের আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এবং সবসময় আল্লাহ তাআলার প্রতি আমাদের শুকরিয়া জ্ঞাপন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের বিভিন্ন বিপদ আপদ বরণ অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, এবং আমরা যখন আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন বেশি থেকে বেশি পরিমাণে করব আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত রয়েছে এর মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক যে আমরা আবার ওই কলের দিকে যাব যে আমাদের কল শুনিয়ে দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ আনিসুর রহমান আত্তারি চাঁদপুর থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ মাদার চ্যানেলের অনুষ্ঠান সব জিমিদের প্রোগ্রাম আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ একটা বিষয় বয়ান যে আলহামদুলিল্লাহ আমরা যে শ্রম যে কষ্ট করতেছি যে কষ্টের বিনিময় রয়েছে আলহামদুলিল্লাহ এর সম্পর্কে জানতেছি। আলহামদুলিল্লাহ যেন আল্লাহ তাআলা এই মাদারানকার আম করে দেয়, যেমন ঘরে ঘরে যেন এই দাওয়া দিচ্ছে এই মাদারানকে আল্লাহ তাআলা যেন চালু করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আপনি চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন এবং আপনি দোয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়া কবুল করুক, আমিন আমিন। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে প্রত্যেক মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে এই মাদানী চ্যানেলকে আম করে দিক, এই মাদানী চ্যানেলকে পৌঁছিয়ে দিক। আল্লাহ তাআলা সেই আমাদের দোয়াকে কবুল করে নিক, আমিন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও একটি কলের দিকে যাবো, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানটি খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার প্রশ্নটা হচ্ছে, যারা হকার রয়েছেন তাদেরকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়েছে, তো বর্তমানে এটা পেশা হিসেবে আসলে কতটুকু গ্রহণযোগ্য?
মাশাআল্লাহ, তিনি আমাদের একটা প্রশ্ন করেছেন যে তারা যে পেশাটা করে তাকে আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য, এটা পেশাটা আসলে এটা অবশ্যই এক কথায় যারা ইসলামের শরীয়ত মোতাবেক হালাল উপার্জন করবে এটা অবশ্যই গ্রহণযোগ্য। কারণ আমরা আমাদের যে বিষয়টা আলোচনা করছিলাম যে তারা যখন একজন পুরুষ সে ফেরিওয়ালা হিসেবে যাবে বিভিন্ন এলাকার মধ্যে, তার থেকে অবশ্যই ইসলামের শরীয়ত সম্বন্ধে গুলা খেয়াল রাখা উচিত। সে যেন নিজে কোনো ব্যাপারদা মহিলার সাথে কি না করে, বিভিন্ন কথাবার্তা না বলে। যেমন আসলে আমি এই কয়েকটা বিষয়ে তুলে ধরতে চাইবো ফারুক ভাই, যেমন আমি একজন ফেরিওয়ালা, উদাহরণস্বরূপ আমি যখন একটা এলাকার মধ্যে যাব, যদি আমার সামনে মহিলারা চলে আসে বিভিন্ন কিছু ক্রয় করার জন্য, তখন আমার কি করা উচিত?
আমরা এর আগেও এই ব্যাপারে আলোচনা করেছি,
আসলে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। মানে একজন মহিলা যখন আসবে, তখন মহিলা তার থেকে এগুলো
অনুরূপভাবে পুরুষও তার চোখকে নিচু করে রাখবে।
এই বলে কি সে পুরুষটা কি মহিলার কাছে কি এগুলো বিক্রি করবে না? যেমন এখন সে বলবে যে আমার
কথাই যতটুকুর মধ্যে যতটুকু শরীয়ত আমাকে কি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, ততটুকুর মধ্যে আমরা যেন থাকি। এর সীমা লঙ্ঘন যেন আমরা না করি। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমাকে যা যা করা দরকার, কিভাবে আমরা ব্যবসা করব, আমার পণ্য কিভাবে বিক্রি করব, এটা আমাদের জানা উচিত এবং এটা জেনে শরীর সম্মত অনুযায়ী আমাদের ব্যবসা করা উচিত।
যে আমরা আবারও কলের দিকে যাব, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আব্দুল মানিক, রাঙ্গুনিয়া রানীহাট থেকে। আমার প্রশ্নটি করতেছি যে আপনার ওই ধরেন পরিশ্রম যারা করে তারা তো মনে করেন কষ্টই থাকে, তাদেরকে নামাজ পড়ার সুযোগ যদি দেয় তো তারা অবশ্যই নামাজ পড়তে পারে, তো তাদেরকে সুযোগ দেওয়া হয় না। আর আরেকটা প্রশ্ন হলো যে আপনার ফেরিওয়ালা যারা বলে তারা মাথায় করে পূজা নিয়ে আসে, তো মাথার থেকে পূজাটা নামানো কিরকম সব আর মাথায় আবার পূজা তুলে দেওয়াটা কিরকম সব, ওইটা একটু জানতে চাইছিলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন রাঙ্গুনিয়া থেকে। আপনি যে বিষয়টা বলেছেন তাদের ইবাদতের ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ আমরা ওই বিষয়ে আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগেই করেছি, আশা করি হয়তো বা আপনি উত্তর পেয়ে গিয়েছেন অথবা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের নামাজ আমাদের অবশ্যই পড়া উচিত, কারণ এটা আমার জন্য ফরজ রয়েছে। এবং আরেকটি বিষয় আপনি বললেন যে সে এত বড় একটা বোঝা মাথার উপর তোলে আবার সে নামায়, আসলে এক্ষেত্রে এটা একটাই ডেফিনেশন চলে আসে, সেটা হচ্ছে আপনার যে পরিশ্রমের ব্যক্তিকে আমি কি করি পছন্দ করি। বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে এটা আমরা পেয়ে থাকি, তো আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আচ্ছা আরেকটা বিষয় ফারুক ভাই, সেটা হচ্ছে যখন বিভিন্ন ফেরিওয়ালারা আসে, তখন ফেরিওয়ালারা আসার পরে এই যে ফেরিওয়ালারা তারা কি করে, বিভিন্ন আসলে আপনি দেখবেন যারা বিভিন্ন ফেরিওয়ালা পণ্য ক্রয় বিক্রয় করে, যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তাদের কাছে বেশিরভাগই ওয়ান টাইম মাল, যেগুলো আমরা বলে থাকি, অর্থাৎ কম স্থায়ী মাল তাদের কাছে হয়তো বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, বেশি স্থায়ী পাওয়া যায় কিন্তু কম স্থায়ী মাল যেগুলা পাওয়া যায়, তারা কি করে এই কম স্থায়ী যেগুলা ওয়ান টাইম মাল আমরা সাধারণত বলে থাকি, এই মালগুলা তারা দেখা যায় যে তাদের বিক্রেতার ক্রেতার কাছে মিথ্যা বলে। যেমন বলে যে এটা কিন্তু আমরা ওয়ান টাইম মাল, এখন সে বলছে যে এটা স্থায়ী, এটা অমুক রয়েছে, এটা অনেক ভালো টেকসই, এবার মিথ্যা বলে এটা বিক্রি করে দেওয়া। এ ব্যাপারে আপনি কি বলবেন?
কসমিও করে,
আল্লাহ একবার, হ্যাঁ ফারুক ভাই দেখবেন যে বলে যে কসম করে বলে যে অমুক মালটা কি আমি কসম করে বলছি ভালো টেকসই, অনেক বছর টিকবে এই মালটা।
এই বিষয়ে আসুন আমরা সে সম্পর্কে শ্রবণ করে হাদিসে বাকের এর রশ্মি কি আছে, এর বিশ্লেষণ কি আছে। আসলে দেখা যায় কাউসার ভাই যেগুলো করে তাদের মানে যেগুলা কম স্থায়ী মালকে দীর্ঘস্থায়ী বলে সেই বিক্রি করতেছে, একটা হচ্ছে সে মিথ্যা বলছে, আরেকটা হচ্ছে সে কসম করে বলে, কসম করে তার পণ্য বিক্রি করে। হাদিসে বাকের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিন ধরনের ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, না নজর করবেন, না তাদেরকে পবিত্র করবেন। ওই তিন ধরনের ব্যক্তি কারা? তন্মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে ওই যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। এই ধরনের ব্যক্তির দিকে আল্লাহ কি আমাদের দিন না নজর করবেন, নাকি পবিত্র করবেন, নাকি তাদের সাথে কথা বলবে। আজকে আমরা মাল ক্রয় বিক্রির ক্ষেত্রে বেশিরভাগ বিক্রির ক্ষেত্রে আমরা মিথ্যা কসম করে, আর যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন না, কথা বলবেন না, দৃষ্টিপাতও করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না।
আপনি দেখবেন আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলী একটা রিসালা রয়েছে
সম্পর্কিত,
এখানে একটা বিষয় এই ধরনের রয়েছে যারা আল্লাহ তাআলার কসম এটা বলে যে আমি আল্লাহর কসম করছি, এরকম যেটা যদি মিথ্যাও হয়ে যায় অনেক সময় এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাসালার যেগুলো কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলেছে, এটা কুফরির মধ্যে পর্যন্ত চলে যায়। কত মারাত্মক একটা বিষয় যে আমি যখন একজন ব্যক্তি সে জেনে শুনে কুফরি করে ফেলে, কুফরি বাক্য বলে ফেলে সে জেনে শুনে, তখন দেখা যায় এটা বিভিন্ন মাসালার ক্ষেত্রে তার ইমানও চলে যায়। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা কসমের ক্ষেত্রে রিলেটেড রয়েছে, কিন্তু আজকে আমরা দেখা যায় আপনার মুখে মুখে কসম করে ফেলি, আল্লাহর কসম, অমুকের কসম,
যখন তখন আমরা কসম করে ফেলি,
আপনার এই কসমের মাথাটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে বেশি দেখা যায়,
বেশি
যারা বিভিন্ন ফেরিওয়ালা তারা ব্যবসা করছে, মাল পণ্য ক্রয় বিক্রি করছে, এই ক্ষেত্রে খুব বেশি দেখা যায় এই বিষয়টা। তো আজকে আমরা এই বিষয়ে একেবারে বললে আপনি কোন খেয়ালে আমরা করি
না,
কসম করেই ফেলি, কিন্তু মাদানী শ্রেণীর দর্শক শ্রোতা এই কসমের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং কসম সম্পর্কিত আমাদের ইলমে দিন এই কসমের মাসাল সম্পর্কিত আমাদের জানাটা ফরজ রয়েছে, কারণ আমরা এই কসমের ক্ষেত্রে অনেক সময় আমাদের কুফরি বাক্য পর্যন্ত আমরা বলে ফেলি, আমাদের অনেক সময় কুফরি হয়ে যায়। তা আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা কসম সম্পর্কিত একটি রিসালা আমিরুল সুন্নাহ রয়েছে, আপনারা এটা মাকতাবুল মুজাহিদ থেকে সংগ্রহ করতে পারেন এবং ইনশাল্লাহ এভাবে মাদানী শ্রেণীর বাংলাও দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ মাসাল আপনারা জানতে পারবেন। আর আপনারা স্যার এটা অ্যান্ড্রয়েড মোবাইল মাধ্যমে নেট থেকেও সংগ্রহ করতে পারেন। তা আমি বলবো আমরা যেন কথায় কথায় কসমটা যেন না করি, না করলে আমার কি হচ্ছে, আমি এমনি তাকে বলি যে আমি সত্য কথা সত্যভাবে বলছি, কারণ এটা যেখানে আমি কসম করতে গেলে এটার অনেক মাসালা রয়েছে এবং আমার কুফুর পর্যন্ত বলে ফেলছি, এটা করবোই বা কেন,
কসম কেন করে, কোন কথার উপর সে দৃঢ় প্রতিজ্ঞা করেই কসমটা করে, উচিত যে যেন কসমটা পরিপূর্ণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও যে তাকে দিয়েছেন তারা যেন যদি কোনো কসম করে তা পরিপূর্ণ করে, যদি কসম করলো আর যদি সেই কসমটা যে বিষয়ের উপর কসম করেছে যদি তা আদায় না করে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে।
আল্লাহ আল্লাহ,
আর যদি কাফফারা না দেয় তাহলে সে অবশ্যই গুনাহগার। এই যে ফেরওয়ালা হোক যে কোনো ক্ষেত্রে যে কসম করছি মিথ্যা কসম এটার যে কত ভয়ানক শাস্তি রয়েছে, যদি আমরা জানতাম কখনো আমরা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতাম না, যদি আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি থাকতো আমরা কখনো মিথ্যা কসম করতাম না। আজকে আমাদের মধ্যে থেকে অন্তর থেকে আল্লাহ তাআলার খোফ ভয় খোফে খুদা চলে গেছে, যার কারণে আমরা মিথ্যা কসম করছি, ওজনে কম দিচ্ছি। ভাই রয়েছেন যদি জ্ঞান না থাকে ওজনে যে কম দিচ্ছেন, আপনি হারামকে হালালের সাথে আপনার ব্যবসা করা হালাল আপনি যে ওজনে কম দিচ্ছেন তা কিন্তু হালালের সাথে কি হয়ে যাচ্ছে হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে।
এত কষ্ট করে মাদ্রাসা দর্শকতা যে আমরা এত আমরা হয়তো বা প্রথম থেকে শ্রবণ করে আসছেন যে পরিশ্রমের এত ফজিলত, পরিশ্রম ব্যক্তি আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন, তো অনেকে মনে করেন যে আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমার পরিশ্রমটা কি আমার ইনকামটা কি হালাল হচ্ছে, যদি হারাম হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রমের কি বা লাভ আমরা নিজেরাই আসলে বুঝতে পারছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, আমার ইনকাম আমার পরিশ্রম হালাল হয়ে যায়। আমাদের সুস্থতা আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা তুলে ধরতে চাই, তার আগে আমি একটা ঘটনা বলবো ফারুক ভাই। এক ব্যক্তির তার একটা ছেলে হারিয়ে গিয়েছে, এক ব্যক্তির তার ছেলে হারিয়ে গিয়েছে মানে ছোটবেলায় মনে করেন, এই ধরনের একটা সত্য ঘটনা এবং এটা আমাদের বাংলাদেশেরই ঘটনা। তো এই ছেলেটা যখন হারিয়ে যায় তখন অনেক বছর পরে এক সময় তার ছেলেটা ফিরে আসলো, এখন তারা তাকে চিনতে পারছে না, তাকে জিজ্ঞেস করছে, এখন সে এসে গড়ের মধ্যে পরিচয় দিচ্ছে কি যে আমি আপনার ছেলে। এখন তার পরিবারের সকল তো হতবাক, কারণ একটা হারিয়ে যাওয়া ছেলেকে যখন খুঁজে পাবে তারা তো অবশ্যই খুশি হবে এবং তারা চাইবে এই ছেলেটা কি করে নেওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য। এবং এই ছেলে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, উদাহরণস্বরূপ যেটা আমার খুব আমার আইডিয়ার মতো আমি বলছি এই ঘটনাটা, এটা আমার বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা এটা। যখন ওই ছেলেটা আসলো তখন এই পরিবার লোক জিজ্ঞেস করলো আপনি যে আমাদের ছেলে আমি কিভাবে বিশ্বাস করব, আমি কিভাবে যে জানবো। তখন সেই ওই ছেলেটা এসে বললো যে আপনার ছেলেটা অমুক খেলাটা অমুক জিনিস খুব বেশি পছন্দ করতো। তখন এই মহিলাটা বললো হ্যাঁ আমার ছেলেটা এটাই পছন্দ করতো। এবং তার সাথে কি হয়ে গেল, মিলে গেল। এবং আর একটা পয়েন্ট দিল যে আপনার ছেলে হয়তো অমুক জিনিসটা বেশি করতো, দেখলো যে ওই পয়েন্টটাও কি হয়ে গেল, মিলিয়ে গেল। এভাবে তারা যখন তার সাথে কথাটা মিললো তারা মনে করে ধরে নিল যে কি এই ছেলেটা তাদেরই ছেলে, এখন তাদের ছেলে হিসেবে তারা কি করলে, একে লালন পালন বলেন, একে কি বলেন, একেবারে এত বছর পর ছেলে পেয়েছে তাকে একেবারে লালন পালনের ক্ষেত্রে বুঝতে পারছেন কত সংসর্গ তাকে লালন পালন করবে, তার যেটাই সেটাই দিবে, দিচ্ছে সেটাও এবং দিয়েছেও। যখন কয়েক বছর কয়েক মাস সেটা চলে গেল, নির্দিষ্ট মনে নেই, চলে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই ছেলে কোথাও উদাও হয়ে গেল। যে ছেলে মানে নিজের ছেলে হিসেবে এসেছে, সে ছেলে যখন এখান থেকে ভালোভাবে সংসর্গ টাকা ইনকাম এগুলো করার পর হঠাৎ একদিন সেই ছেলে উদাও হয়ে গেল। এখন ওই পরিবার লোকেরা চলে গেল থানার মধ্যে মামলাও করে দিল। এই পার্টটা গেল। অপর এক জায়গায় অপর অন্যটা ডিস্ট্রিক্টের মধ্যে সেম মানে একটা ঘটনা, যে তাদের পরিবারের ছেলেটা হারিয়ে গিয়েছে, এখন তারা এই ছেলেটাকে খুঁজে পেয়েছে এরকম এরকম। এবং ছেলেটা যখন খুঁজে পেল, তারও এই যে এর ব্যক্তির মতো, কারণ আপনি জানবেন একটা মা একটা পরিবার যখন হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাবে, তাদের মানে খুশির মাথাটা কিরকম হতে পারে, আত্মহারা হয়ে যাবে। ওই ছেলে যেটাই দেয় সেটাই দিবে, সেটা হোক হারাম, সেটা অনেক ক্ষেত্রে দণ্ড হয়ে থাকে। ঠিক সেরকম যখন এই ঘটনাটা ঘটতে লাগলো, মানে এদিকেও কি হয়ে গেল, মানে ছেলেটা কয়েকদিন পর বছর থাকার পরে ওই যেটা দ্বিতীয়বার মুলাকাত করলো সে জায়গাও সেম ঘটনা, যে কয়েক মাস থাকার পরে সেও আবার উদাও হয়ে গেল। এখন পুলিশ যারা যে আইনের মানুষ রয়েছে তারা এখন একটা টেনশনের মধ্যে থাকলো। এক সময় তারা একটা খবর পেল যে অমুক এলাকার মধ্যে একটা হারিয়ে যাওয়া সন্তান এরকম তারা পেয়েছে। এখন তারা কি করলো, এই ছেলেটা কি কোন একটা চক্র খাটাচ্ছে, এটা পরীক্ষা করার জন্য ওই আইনের মানুষ চলে গেল কোথায়, ওই মানুষের কাছে। তাদেরকে গিয়ে বললো যে আমরা এরকম একটা পরীক্ষা করতে চাচ্ছি, আপনারা কি করবেন এই ছেলেটাকে, কি আমরা কিছু তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখবো, তাকে আমাদের একটা সুযোগ দিবেন তাকে পর্যবেক্ষণ করার জন্য। তারা বিভিন্ন পর্যবেক্ষণ করতে করতে তারা শেষ পর্যন্ত এটা ওই ব্যক্তিকে ধরতে পারলো যে এই ব্যক্তি একটা চক্র রয়েছে যারা এই বিভিন্ন মানুষের থেকে এই ধরনের ধোকাবাজি করে থাকে। তার থেকে জানতে পারলো যে আপনি মানুষের এই যে ছেলের অমুক গুণ রয়েছে, অমুক ছেলে হারিয়ে গিয়েছে, তার গুণগুলো কেমন আপনি জানতে পারলেন। এখন ওই ব্যক্তি যে উত্তরটা দিল সেটা আমাদের আজকে অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে ওই ব্যক্তি উত্তর দিল, আমাদের একটি যারা ওই চুরটা ওই ধোকাবাজি ব্যক্তি তারা একটা বললো যে আমাদের একটি টিম রয়েছে, আমাদের একটি কি দল রয়েছে, একটা শ্রেণী রয়েছে, যারা ফেরিওয়ালা হিসেবে মানুষের এলাকায় গিয়ে গিয়ে মানুষের পরিবার সম্পর্কে জেনে নেয়। অর্থাৎ যখন একজন ফেরিওয়ালা মানুষের কাছে বিভিন্ন কিছু বিক্রি করতে যায়, ওই পরিবারের লোকেরা তার সাথে বিক্রি করতে আসে, এই বিক্রির চলে ওই ফেরিওয়ালারা কি করে ফেলে, ওই মানুষ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের পরিবার সম্পর্কিত পার্সোনাল বিষয়গুলো জেনে ফেলে। এক পর্যায়ে গিয়ে তারা যখন জানতে পারে তাদের কোনো ছেলে নাই, তারা কি করে এই চক্রটা কাটিয়ে এই মালগুলো লুটে নেয়। চিন্তা করে দেখুন একটা মানুষের পরিবার আজকে আমাদের সমাজ এমন পর্যায়ে গিয়ে গিয়ে চলে গিয়েছে যে একজন বাহিরে মানুষকে আমার পরিবারের পার্সোনাল সব বিষয় আমি বলে দিচ্ছি। এবং এমন কত মারাত্মক বিষয় মহিলারা গিয়ে বিভিন্ন পুরুষ গিয়ে একজন অপরিচিত লোককে তার পরিবারের সব কথা খুলে দিচ্ছে। এই বিষয়টা যে একজন ফেরিওয়ালা সে এসেছে, অনেক সময় দেখা যায় মহিলারা বলেন তারা কি করে একেবারে কথাবার্তা সব বলেন, দুঃখ বলেন সুখ বলেন সবকিছু তার কাছে কি করে,
যারা বোকা তারাই করে। কারণ আমি কেন আমার পরিবারের যে সিক্রেট বিষয় রয়েছে, গোপনীয় যে বিষয় রয়েছে আমি কেন তাকে বলবো, একজন অপরিচিত লোককে কেন আমি আমার গোপনীয় কথা সব বলে নেব। এটা তো এটা যারা বোকা রয়েছে তারাই করে, বুদ্ধিমান কখনো।
এই যে বিষয়টা যে নিজের পরিবারের কথা বলে এগুলো বলে দেবো, আমরা একটা কলে পরিশালা আবার আলোচনা করব, যে আমরা ওই কলের দিকে যাবো, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ মাহির বলছি রাঙ্গুনিয়া থেকে। মারহাবা, আপনাদের এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লাগে। আপনারা যে বিষয়টি নিলেন ফেরিওয়ালাদের পরিশ্রম, আসলে সত্যি বলতে আমরা কখনোই চিন্তা করিনি যে ওনারা কত কষ্ট করে মাইলকে মাইল হেঁটে হারাম থেকে বেঁচে থেকে হালাল ভাই পরিশ্রম করে পরিবার চালান। মানুষ কত সময় ওনাদের গাহমন্দ করে থাকে, ওনাদের সম্মান নেন না, অনেক নিচু জাতের মানুষ মনে করেন, অনেক সময় তো দেখা যায় অনেকে ওনাদের গায়ে হাত পর্যন্ত তুলে ফেলেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে শুধু ওনাদেরই না, কোন মুসলমান ভাইকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনার নিয়ত কবুল করুক ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল বাংলা নিজেরাও দিতে থাকি এবং আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে দাওয়াত দিন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল বাংলা এর বরকতে আমাদের পরিবার আমাদের সমাজ ইনশাআল্লাহ একজন মুসলমানদের মুমিনদের জীবনে যেরকম হওয়া দরকার, একটা এক কথা বলে গেলে সুন্দর পরিবেশ, মাদানী পরিবেশ ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলাকে আম করার সে সৌভাগ্য নসিব করুক। আমরা আলোচনা করছিলাম মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আমাদের যখন এলাকার মধ্যে একজন ফেরিওয়ালা আসে তখন আমাদের একেবারে আড্ডা চলে, মানে টাইম পাসের চলে, ওই ফেরিওয়ালার সাথে একেবারে খুব মানে ফ্রি মাইন্ড হয়ে যায়। আর একটা বিষয় যে এগুলো তখনই বলে যখন মানে তার সাথে ফ্রি মাইন্ড হয়ে যাওয়া, মানে তার সাথে একেবারে একজন অপরিচিত লোক, তারপরে দেখা যায় যে টাইম পাসের নামে বলেন, একেবারে কথা বলে কোম্পানির জন্য বলেন, এই জন্য কি করে যে সব কথাবার্তা বলে ফেলে, এবং এটার এই বলে ফেলার কারণে
যারা মানুষকে বিপদে ফেলতে চায় তখন তার দুর্বলতাকে দেখে, তার দুর্বল তো আমার দুর্বলতার কথা বা আমার সিক্রেট যে বিষয় রয়েছে এগুলো কেন আমি অপরজনকে বলবো, সে তো একদিন আমার এই দুর্বলতা সেটকে কাজে লাগিয়ে আমাকে বিপদে ফেলবে।
ইবাদতের মধ্যে মজা পাক, ইবাদতের মধ্যে স্বাদ পাক, তারা যেন কম কথা বলে। আমার যখন কথা বলার কমটা চলে আসবে না, এই অভ্যাসটা চলে আসবে, তাহলে আমি কখনো গিয়ে একজন বাহিরের লোকের সাথে কথাবার্তা বলাই আমাদের আসবেই না।
কম অল্পবাসী আল্লাহ তাআলা পছন্দ,
কারণ
হাদিসে বাকির মধ্যে রয়েছে এবং নাজাত তাদের জন্য, মান সামাতা নাজাত, অর্থাৎ যেই যেই চুপ রইল সে মুক্তি পেল। তো আসলে আমাদেরকে অল্প কথার অভ্যাস করে তুলতে হবে, এবং যখন আমরা এই অভ্যাসটা যখন আমরা চেষ্টা করব অল্প কথা বলার, তাহলে আমার থেকে এই কথাগুলা যে কথাগুলো ও মানে কোন একজন ব্যক্তিকে বলা উচিত না, ওই কথা আমার মুখ থেকে কখনো বের হবে না।
আসলে যখন
আমরা ব্যাপারে অভ্যস্ত হব, নিজের গোপনীয় বিষয়ে নিজের সিক্রেট বিষয়ে যখন আমরা কি হব, আন্তরিক হব, সজাগ হব, সচেতন থাকব, তখন আমার মুখ থেকে কখনো আমার গোপনীয় বিষয় বের হবে না।
মাশাআল্লাহ। মোদারিকরা, দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের পরিবারের বিভিন্ন পার্সোনাল বিষয়, সিক্রেট বিষয়গুলো আমরা যদি এক কথায় বলতে যাই সেটা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন একটি মানুষের সাথে কথাবার্তা বলা, সেই প্রয়োজনীয় কথাবার্তা এগুলো বলি না, বাড়তি কেন কথাবার্তা আমি একজন মানুষের সাথে কথা বলতে যাবো, একজন ফেরিওয়ালার সাথে কেন আমার পরিবারের কথাবার্তা বলতে যাব, আমার পরিবার অমুক হয়েছে, আমার পরিবারে এটা হয়েছে ওটা হয়েছে কেনই বা বলবো, যার কারণে আমরা এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো আজকে আমাদের বিভিন্ন বিপদ আপদমূলক ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই ধরনের কথাবার্তাগুলো বলার কারণে আমরা আমাদের বিভিন্ন আমাদের উইক পয়েন্ট গুলো আমাদের পার্সোনাল এগুলো একজন মানুষের কাছে জানা হয়ে যায়, এবং পরবর্তী সে এই উইক পয়েন্ট গুলোর মাধ্যমে সে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের জবানের হেফাজত করা এবং আমাদের বোঝার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আচ্ছা ফারুক, আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক ফেরিওয়ালা, যেমন আমরা যারা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে গিয়ে যারা পেপার, যেটা আমাদের নিউজ পেপার বলে থাকে,
এটা সংবাদপত্র,
সংবাদপত্র যেটা সাইকেলে করে বলেন বিভিন্ন মাধ্যমে ঘরে ঘরে গিয়ে দিয়ে আসে, এটাও একটা ফেরিওয়ালা পর্যায়ের মধ্যে পড়ে। অনেক সময় দেখা যায় তারা এই যে সংবাদপত্র এগুলা অনেক সময় চুড়ে মারে, মানে তার ঘরের দরজা খোলা রয়েছে, ঘরের দুয়ারের উপর এই সংবাদপত্র গুলো চুড়ে মারে, অথবা এই যে সংবাদপত্র গুলার মধ্যে চুড়ে মারা, এই যে সংবাদপত্রের মধ্যে হয়তো বা আল্লাহ তারা আল্লাহর নামটাও থাকতে পারে। অনেক সময় বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ধরনের আরবি বলে ইসলামিক পোস্ট গুলাও কি করে এই যে নিউজ পেপারের মধ্যে দিয়ে থাকে, এই যে বিভিন্ন সম্মানিত নাম এখানে নিউজ পেপারের মধ্যে থাকে, তাহলে এই যে এই আরবি নামগুলার বলেন বিভিন্ন পবিত্র নামগুলার একটা অসম্মানে হচ্ছে না এখানে?
কওসার ভাই, আমাদের চিন্তা করা উচিত সেখানে আল্লাহ তাআলার নামই না থাকুক, এটা যে সংবাদপত্রটা তো কোন ভাষায় চাপিত হয়েছে, তো এটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, আরবির তো সম্মান করতে হবে, যদি সেখানে আয়াতে কারিমা থাকে, আল্লাহ তাআলার নাম থাকে, এটাকে তো অবশ্যই কি করতে হবে, সম্মান করতে হবে।
এই যে বিষয়টা থাকবে আরবি নামের বলেন খাতাটা করে সম্মান বলেন, ইনশাআল্লাহ আলোচনা করে আমাদের কয়েকটি কল রয়েছে, যে আসলে আমরা ওই কলের দিকে যাবো, মাদ্রাসা দর্শক শ্রোতা আমাদেরকে ওই কলটা শুনিয়ে দিন।
জি, আমার নাম মোহাম্মদ গোলাম সাদেক, কুমিল্লা ডিস্ট্রিক্ট পরিষদ। যে কোনো জিনিস মনে করলেন যে বিক্রি করতে গিয়ে অনেক সময় বলা হয়ে যায় যে এটা কথার কসম এত টাকা বা আরাম এত টাকা, এটা কি বলা যাবে না বলা যাবে না?
আচ্ছা, আপনি যে বিষয়টা বলছেন স্যার আমরা পরবর্তীতে বলছি, যে আমাদের পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মাসুম, আমি রাজশাহী দুর্গাপুর। আমার প্রশ্ন হচ্ছে যে যারা মাছ মারে পুকুরে জালে মাছ মারে, তারা কি দেখা হালাল না আরাম?
আচ্ছা, আপনি আমাদের যিনি প্রথমে যিনি কল করেছেন যে কুমিল্লা থেকে আমাদের ইসলামী ভাই, তিনি যে বিষয়টা বলছিল যে আমরা এই পণ্যটা আসলে আমি খুব একটু কম বুঝতে পেরেছি, তারপরে যেটা বুঝে যাচ্ছে কলের মাধ্যমে
মিথ্যা কথন, যার আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি যে মিথ্যা কথন তো জায়েজ নেই।
মানে তিনি এটা বলেছেন যে অমুক মালটা এই রেটে আমি কি আমার কিনা, যে আসলে দেখা যায় যে এই যে কিনা এবং মাল এই বিষয়টা যে তিনি বলেছেন আমার দর্শকবৃন্দ যে মালের টাকার পরিমাণটা বলা মানুষের কাছে, তা আমি মালের আমি আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আমি মালের এই মালটা আমি কয় টাকা দিয়ে ক্রয় করেছি আমার কিনা কথাটা আমি বলবাই কেন, তাকে আমি বলবাই বা কেন, আমায় আমি তাকে এটা বলতে পারি যে ভাই আমার অমুক এই মালটা এই রেটে আপনি কিনলে কিনেন না কিনলে নাই, কারণ আমার
বুদ্ধিমানের একটা পরিচয়,
হ্যাঁ এই রেট থেকে যদি আপনি কম কিনেন আমার হয়তো বা লস হতে পারে, আমি এটা বলে দিই। আর আমার
থেকে মিথ্যা কথা বলবো, মিথ্যার আশ্রয় কেন নেব আমি যে মালটা কিনেছে কিন্তু 10 টাকা দিয়ে, সে বলছে আল্লাহর কসম করে বলছে এটা আমি 20 টাকা দিয়ে নিছি,
মানে যে অধিক লাভ করার জন্য,
অধিক লাভ করার জন্য। তো বুদ্ধিমান সেই আসলে যারা বুদ্ধিমান তারা বলবে যে আমি এই রেটে পারবো,
আমি বাড়তি কথাবার্তা বলতে গিয়ে অধিক লাভ করার জন্য কেন আমি বলবো যে আমি অমুক মালটা ভাই আমার এত কম রেটে আমি এটা বিক্রি করতে পারবো, এরকম না বলে আমি এটা বলি ভাই আমার অমুক রেটে মালটা বিক্রি করতে পারবো, আমি এটা কিনলে কিনে না কিনলে নাই, এটা হচ্ছে আমাদের উত্তম পদ্ধতি। আর দ্বিতীয় কল যিনি করেছিলেন যে জেলের ক্ষেত্রে মাছ মারার ক্ষেত্রে, আসলে এটা তো আমার একটা মাছকে ধরার জন্য অবশ্যই তো আমার জাল ব্যবহার করতে হবে, আর আমি মাছটা কিভাবে ধরবো, আসলে যেটা ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে মাছটা আমাদের জন্য খাওয়া হালাল এবং আমি ওই পন্থায় অবলম্বন করবো যেটা আমাদের ইসলামের মধ্যে হালাল বলা হচ্ছে জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আসলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, আমাদের ছেলে দর্শক আমরা আজকের অনুষ্ঠানের বিষয় ছিল যে শ্রমজীবিত জীবন অনুষ্ঠানের মধ্যে ফেরিওয়ালাদের পরিশ্রম সম্পর্কিত। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এটা যে আমাদের ফেরিওয়ালা পরিশ্রমের বাইদেরকে তাদের পরিশ্রমের ফজিল সম্পর্কিত আপনার সামনে তুলে ধরার জন্য, এবং তারা যে ফেরিওয়ালার কাজটা করতে গিয়ে কি কি তাদের শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, যে কাজগুলো ইসলামের মধ্যে নাজাহিস রয়েছে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, যে তারা হয়তো বিভিন্ন এলাকায় গায়ে ইসলামী বন্ধুদের সাথে বিভিন্ন মহিলার সাথে কি করে কথাবার্তা বলে দেখা যায় এগুলো মাল ক্রয় বিক্রয় করে, এবং মাল বিক্রয়ের সময় তারা বিভিন্ন ধোকা দেয়, মিথ্যা কথাবার্তা বলে, কসম করে ফেলে, এবং আমাদের দর্শকবৃন্দ কল করেছেন অনেকে যে কসম করে মিথ্যা কথাবার্তা বলে এগুলোর কি ক্ষতি রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এটাও বলার উপস্থাপন করার আপনার সাথে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদের আরো বিভিন্ন পরামর্শ আমরা যদি পেয়ে থাকি ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠান আরো ভালো দিকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যায়ে আমাদের ফারুকবাদ থেকে সংক্ষিপ্ত মাদানী ফুলেশন আমরা শ্রবণ করে নিব।
যেটা এর আগে কল করার আগে যে বিষয়ের উপর আমরা কথাবার্তা ছিল তা হচ্ছে বাসাকে কি করে সম্মান, প্রতিটা বাসা, কারণ বাসার স্রষ্টা হচ্ছে আল্লাহ। যে কোরআন কারিমের মধ্যে রয়েছে আমি আদম আলাইহিসসালামকে সমস্ত বাসা শিক্ষা দিয়েছি,
মানে এক কথা বলতে গেলে আমাদের সেই বাসাটা যে বাসা হোক না কেন অবশ্যই সেই বাসাকে আমাদের সম্মান করতে হবে, আরবি নয়
সেটা ইংরেজি, সেটা যে পুরো পৃথিবীতে 4000-এর অধিক ভাষা রয়েছে, হয়তো আমরা বাংলা ভাষাভাষী এই জন্য আমরা বাংলা
এর মধ্যে কথাবার্তা বলে,
কিন্তু পৃথিবীর মধ্যে 4000-এর অধিক কি রয়েছে ভাষা রয়েছে, প্রতিটা ভাষাকে আমাকে সম্মান করতে হবে, আরবি রয়েছে সেটা তো করতেই হবে, কিন্তু আমরা যদি এটাকে ঘৃণা করি যে বাংলা ভাষা কি হয়েছে চুরে মারলাম না, আমার আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাইহির জীবনী যখন দেখি দেখতে পাই ইনি প্রতিটা ভাষাকে সম্মান করতেন।
আসলে মানে বলতে গেলে দেখা যায় যে আমাদের এই আল্লাহ তাআলার নাম আরবিতে লেখা যায় এবং আমি হয়তো আল্লাহ তাআলার নামটা অন্য নাম দিয়ে অন্য ভাষা দিয়েও লিখতে পারি, তাই উচিত প্রত্যেকটা ভাষা এমনকি আল্লাহর উল্লেখ একটা সাদা কাগজকে সম্মান করতেন। তো আসলে মাদানী দর্শক আমরা অনুষ্ঠান এ পর্যায়ে আমরা শেষের দিকে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যা কিছু শিক্ষণীয় বিষয় আমরা শ্রবণ করেছি তার উপর নিজে আমল করার এবং আমাদের অপর ইসলামের নিকট পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আজকের অনুষ্ঠান আমরা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী মহলে দাওয়াত ইসলাম মাদানী ছেলে বাংলাদেশে দেখার এবং ওদেরকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হালালে